আসসালামু আলাইকুম। দূরে ও কাছে, দেশে বা বিদেশে, জলে কিংবা স্থলে, যে যেখানে বসে অদ্ভুতরে শুনছেন, সবাইকে জানাচ্ছি অদ্ভুতরের 183তম এপিসোডে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো শুরু করে দিচ্ছি আজকের 183তম এপিসোড, এবং যথারীতি আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু ভৌতিক ভয়ের ঘটনা। এবং ভৌতিক ভয়ের ঘটনাই আমরা প্রচার করে থাকি অদ্ভুতরে। আপনারা যারা শোনেন, আপনারা জানেন যে আমরা নিতান্ত অতি লৌকিক কাহিনীগুলো প্রচার করি। এখানে আমরা গোর কাহিনীগুলো প্রচার করি না, বেশ কিছু গোর কাহিনী জমা পড়ছে যেগুলো আমরা প্রচার করতে পারবো না, যেটা আপনাদেরকে বলে দিয়েছি। তো আপনারা অনেকেই অনেক অতিলৌকিক কাহিনী আমাদের পাঠাচ্ছেন, আপনাদের নিজের এক্সপিরিয়েন্স পাঠাচ্ছেন বা আপনাদের পরিচিত জন এক্সপিরিয়েন্স পাঠাচ্ছেন, সেগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে শেয়ার করে ফেলবো। এখানে আমাদের মতো করে শেয়ার করতে বলছেন, আমাদের মতো করেই শেয়ার করে ফেলবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের মূল অনুষ্ঠানে। এবং তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন এবং শেয়ার করে দিন, যাতে করে অদ্ভুতরে অন্যরাও শুনতে পায়। আর আরেকটা ব্যাপার বলবো, যারা অদ্ভুতরে ডাউনলোড করে শুনেন, তারা কাইন্ডলি অদ্ভুতরের ইউটিউব চ্যানেল থেকে ডাউনলোড করে শুনবেন। আপনারা যদি অন্য সময়, অন্য কোনো সময় অদ্ভুতরে শুনতে চান, আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে গেলেই সেই এপিসোডটি পেয়ে যাবেন। যারা ডাউনলোড করার চেষ্টা করবেন, সেখানে ডাউনলোড করার অপশন থাকে, আমি জানি ইউটিউবে একটা ডাউনলোড করার অপশন থাকে সবসময়। আর অন্য কোন সাইট থেকে কাইন্ডলি অদ্ভুতরে ডাউনলোড করে শুনবেন না, কারণ সেগুলো কিন্তু আমাদের অথরাইজড সাইট না। তো সেটা যদি করেন তাহলে আমাদেরকে ডিসকারেজ করা হবে, আমরা যারা অনুষ্ঠান বানাচ্ছি কষ্ট করে, আমাদেরকে ডিসকারেজ করা হবে। কাইন্ডলি 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 অদ্ভুতরে ইউটিউব চ্যানেল থেকেই শুনুন। যাই হোক, চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আমি চলে যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আপনাদের জন্য প্রথম কাহিনী নিয়ে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আক্তার মোহাম্মদ, এবং আক্তার আমাদের সাথে অতীত কাহিনী শেয়ার করেছেন, আজকে তিনি আবারও শেয়ার করলেন। এবং তিনি লিখেছেন এই কাহিনীটি তার জানা একটি কাইন্ড অফ প্রচলিত কাহিনী সেখানকার, এটা একটা লেজেন্ড হতে পারে সেখানকার প্রচলিত কথা, এবং তিনি সেটি শেয়ার করেছেন। তিনি এই ঘটনার যিনি মূল ব্যক্তি, তার বাড়িতে তিনি গিয়েছিলেন, তার বাবার বন্ধু হওয়ার কারণে তিনি যেতে পেরেছিলেন সেখানে, এবং সেখানে ঘুরে এই ঘটনার সাথে সম্পৃক্ত সবকিছুই তিনি নিজ চোখে দেখেছেন। সেই এলাকা এবং সেখানকার প্রচলিত যেই জায়গাগুলো সবকিছুই তিনি দেখেছেন, এবং তাই তিনি কাহিনীটি আজকে শেয়ার করলেন। তিনি সঙ্গত কারণেই এক্স্যাক্টলি জেলার নাম এবং সেখানকার গ্রাম বা ইত্যাদির নাম তিনি শেয়ার করলেন না, তিনি লিখেছেন আমাকে, বাট আমার কাছে লিখেছেন, বাট তিনি এখানে শেয়ার করতে নিষেধ করেছেন। তা আমরা ধরে নিই বৃহত্তর রাজশাহীর কোন একটা অঞ্চল, সেখানকার একটা কাহিনী এটি, বা প্রচলিত কথা, লোকমুখে এখনো মানুষ সেখানে এই কথাটা বিশ্বাস করে। তো আমি আমার মতো করে শেয়ার করছি, তিনি তাই চেয়েছেন আক্তার, এবং তাই আমি আমার মতো করে শেয়ার করছি। ধরে নিই এই ঘটনা যার সাথে ঘটে তার নাম আবদুল্লাহ। তিনি একটা সেই অঞ্চলের একটা মোটামুটি অবস্থাশালী মানুষ ছিলেন, খুব বেশি যে ধনী তা না, বাট মোটামুটি অবস্থাশালী একজন মানুষ, এবং তারা সাত ভাই সেই অঞ্চলে বসবাস করতেন। তারা সাত ভাই ছিলেন, পেশায় তারা কৃষিকাজ করতেন, এবং তাদের একটা ইট ভাটাও ছিল এক জায়গায়। তো মোটামুটি ভালোই পরিশ্রম করে তারা চলাফেরা করতেন। তাদের বাসাটা ছিল একটা মাটির ঘর, এবং মাটির ঘরটা আসলে এমন অঞ্চলে ছিল মানে যেখানে মানুষ খুব একটা যেত না, তাদের বাসায় মানুষের যাওয়া আসা কম ছিল। এর কারণ হচ্ছে তাদের বাসাটা ছিল একটা জঙ্গলা ঘেরা জায়গায়, মানে অনেক গাছগাছালি দিয়ে ঘেরা, যে পথটা দিয়ে যেতে হতো সেটা মূল গ্রাম থেকে একটু রিমোটে, মানে রিমোট বলতে মানে আছে না বাড়ি, আপনারা যদি গ্রামে অনেকে দেখবেন যে কিছু বাড়িঘর থাকে কিছু অঞ্চলে, সেগুলো হচ্ছে নর্মাল যে গ্রামে যে স্বাভাবিকভাবে যেই একটার পর একটা ডিস্টেন্সে বাসা থাকে সেরকম ভাবে না, এটা সবকিছু থেকে একটু বিচ্ছিন্ন, মানে গ্রামের এক প্রান্তে চলে গেলে অনেক দূর হেঁটে গেলে মাঠের মধ্যে দিয়ে পাশে গাছগাছালি ঘেরা জায়গা দিয়ে যেতে হয়। তো সেই যে আবদুল্লাহ সাহেবদের বাড়িটা ছিল এরকম একটা জায়গা, এবং সেখানে যে গাছগাছালিগুলো ছিল সেগুলো বেশ রহস্যময়, একটা জঙ্গলা মতো জায়গা, মানে দুই পাশে বেশ বিস্তীর্ণ মানে গাছের বাগান, এবং এলোমেলো টাইপের জঙ্গলা বলছি এই কারণে নির্দিষ্ট কোনো বাগান না, তবে প্রাধান্য ছিল আম বাগানের প্রাধান্য ছিল, এবং ওই চারিপাশে, এবং কথিত আছে যে তাদের বাসাটা যেই জায়গায় তার কাছাকাছি জায়গায় শেষ মাথায় একটা প্রাচীন পুকুর ছিল, অনেক পুরনো প্রাচীন পুকুর, এবং সেই পুকুরের বয়স্ক তো তার কোনো লেখাজোকা নেই, এবং মানুষ আসলে বলতে পারত না পুকুরটা কত আগে থেকে আছে। যখন আবদুল্লাহ সাহেবরা এখানে বাসা করে এসে বাড়ি করে, তারা বেশ সুলভ মূল্যে পাইছিল জায়গাটা, এবং বেশ মানে বেশ কম দামেই ওই জায়গাটা তারা পেয়েছিল, এবং এই কারণেই সেখানে তারা ওখানে বসত বাড়ি করে এবং ওখানে থেকে যায়। যদিও ওই জায়গাটার সেই পুকুর অনেক প্রাচীন এবং মানুষ ওখানে যেতে ভয় পেত, ওই পুকুরে মানুষ গোসল করতে সচরাচর যেত না, মানুষ ওই আবদুল্লাহ সাহেবরা যখন ওখানে বসত বাড়ি করলেন তারপর থেকে মানুষজন ওই জায়গায় অল্প স্বল্প যাওয়া আসা করত পুকুরে। তো পুকুরের এক পাড় একটা প্রাচীন স্থাপনা ছিল, এটা কাইন্ড অফ লাইক একটা মানে কি বলবো একটা ঘরের মতো একটা স্থাপনা, অনেকে হয়তো বলতে পারে সেখানে একটা একটা মন্দিরের মতো ছিল, কিন্তু সেটা আসলে কেউ স্পষ্ট করে বলতে পারে না, সেখানে ভেতরে কি আছে কেউ দেখে নেই, সেটা অনেকটা দেবে গিয়েছিল। আর সেই যে স্থাপনার পাশে একটা খুবই পুরনো প্রাচীন কাঁঠাল গাছ ছিল, তো এই কাঁঠাল গাছের বয়স নিয়েও কোনো কথা মানে মানুষ আসলে বলতে পারে না, এইটার বয়সের গাছপাতন নাই, মানে বেশ বড় একটা মোটা সার কাল কাঁঠাল গাছ, মোটা সার কাঁঠাল গাছ মানে বেশ বড়, এবং সে স্থাপনার কাছেই, এবং এটার বয়সের কোনো গাছপাথর নেই, এবং সেখানে কাঁঠাল হতো, মানুষ ওই জায়গাটায় খুব একটা মারাতো না আর কি, ওই কাঁঠাল পাড়ার জন্য খুব একটা যেত না, খুব সাহসী গ্রামের দু একটা ছেলে পেলে হয়তো কাঁঠাল ছিঁড়ত, বাট সাহস করে কেউ যেত না। অনেকেই বলে যে ওই জায়গাটা বেশ ভয়ের ছিল, অনেক অন্যরকম ই দেখত। আর ওই যে কাঁঠাল গাছের কাছে যাওয়ার জন্য বা পুকুর পাড়ে যে যাওয়ার জন্য আগে যে জঙ্গলের মতো জায়গাটা পার হয়ে যেত, যে গাছগাছালি ঘেরা সেই জায়গাতে মানুষ রাত্রেবেলা অনেক সময় শুনত, যে মানুষ শুনতে পেত, ধরেন সন্ধ্যা হয়ে যাচ্ছে হঠাৎ শুনতে পেত যে মানুষের অনেক তোড়জোড় চলছে, মানুষ কথা বলছে, বিশাল শব্দ হচ্ছে, সুন্দর মানে মনে হচ্ছে রান্না বাড়া হচ্ছে, এবং রান্না বাড়ার সময় মানুষ যে কথা বলে সেই ধরনের একটা ব্যাপার, এবং সুঘ্রাণও ভেসে আসতো। তো এরকম ব্যাপার স্যাপার ঘটতো, তো মানুষজন যারাই এরকম শব্দ শুনছে বা এরকম ঘ্রাণ পাইছে ওখানে যে কিছু রান্না হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি, মানুষ কাছাকাছি যে যেটা দেখছে যে সেখানে কেউ নাই, এরকম একটা ব্যাপার ঘটতো। এবং অনেকে আছে গ্রামের মানুষজন, ধরেন যারা এই আবদুল্লাহ সাহেবদের বাসায় আসছে বা ওই বাসায় ছিল, বা পুকুরে কেউ গেছিল কোনো কাজে, পানি সংগ্রহ করতে বা ওখানে একটু গোসল করতে পরিচ্ছন্ন, তো সন্ধ্যার পর কিন্তু কেউ যেত না, বাট সন্ধ্যা হয়ে আসলেই কিন্তু এই জিনিসটা ঘটত। যেমন এটা হচ্ছে গ্রামের এক মানুষ, তারা সে গেছিল পুকুর পাড়ে, তো পুকুর পাড়ে যখন গেছে সে পুকুর পাড়টা তখন নিথর নিস্তব্ধ, বিকাল হয়ে গেছে, তো সে হাত মুখ ধুয়ে সেখানে পুকুরে তার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যখন আসতেছে তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এবং এই সময় সে হঠাৎ শুনতে পায় এই পাশের যে জঙ্গলা জায়গাটা সেখানে দৌড়াদৌড়ির শব্দ, মনে হচ্ছে যে হুটোপুটি হচ্ছে, মানুষজনের শব্দ কোলাহল, হ্যাঁ মানুষ কথা বলতেছে, এবং সে সুঘ্রাণ পাওয়া শুরু করে সেখানে রান্নার। তো সে মানুষটা মনে করে যে গ্রামের যে মানুষটা ওখানে গেছিল সে মনে করে যে আরে এখানে তো মনে হয় তাহলে ওই যে মনে হয় আবদুল্লাহরা কোনো কাজ করতেছে বা কোনো রান্না বাড়ার অনুষ্ঠান করতেছে কোনো ব্যাপার, এগুলো তো জানায় নেই, দেখি তো কি ব্যাপার, একটু উকি দিয়ে দেখি কে। তো সে যে জঙ্গলা জায়গার মধ্যে ঢুকে একটু উকি দেয়, তো প্রথমে সে শুনে তার ডানে বামে শব্দ হচ্ছে এদিক ওদিক, তো সে মোটামুটি এদিক ওদিক তাকানো শুরু করে, এবং ঝোপঝাড় আছে কিছু, এই ঝোপঝাড় দিয়ে সে মানে মানে তাকানো শুরু করে এদিক ওদিক চায়, তার নাকে ঘ্রাণ আসতেছে খুব সুন্দর রান্নার, মনে হচ্ছে যে খুব সুন্দর রান্না করতেছে, এবং মানে রান্নার ঘ্রাণ আসতেছে মানে খাবার দাবার রান্না হচ্ছে, তো সে আরো কিউরিয়াস হয়ে ঢুকে যেতে থাকে ঝোপের মধ্যে এদিক ওদিক। তো এক জায়গা দিয়ে সে মনে হচ্ছে যে ধোঁয়া বেরোতে দেখলো, ধোঁয়ার মতো বেরোচ্ছে, তো সেইখানে যে যখন উপস্থিত একটা খোলা জায়গায়, সেখান থেকে ধোঁয়ার কিছুই নাই, জায়গাটা একদমই নিস্তব্ধ এবং একটা বোটকা বাজে গন্ধ, মানে ইনস্টেড অফ সুঘ্রাণ বাজে একটা গন্ধ তার নাকের মধ্যে এসে লাগে। তো এটাতে সে মানে পুরো মানে তার শরীরটা মনে হয় একটু ভারী হয়ে যায়। তো সে কেমন যেন একটা ভয় পায়। জিনিসটা এরকম ভাবে হয় যে সে ওই জায়গায় যখন দাঁড়ায় তার মনে হচ্ছে যে কোলাহল হচ্ছিল চারিপাশে, রান্নাবাড়া হচ্ছিল, শব্দ হচ্ছে, ধোঁয়া দেখছে, কাছে যে দাঁড়ায় দেখে কিচ্ছু নাই, কিন্তু তার কাছে মনে হচ্ছে সে ওই জায়গায় গেছে দেখে সব থেমে গেছে, এরকম একটা ব্যাপার। মানে মানুষ তার দিকে তাকাচ্ছে কিন্তু কেউ কিন্তু নাই এদিকে, এদিকে অন্ধকার নেমে আসতেছে। তো ওই লোক তখন ওখান থেকে দৌড় দেয়, দৌড় দিয়ে সে বের হয়ে চলে যায় এবং সে অনেক অন্যদেরকে বলে এই ব্যাপারটা। তো অনেকেই আছে সেই গ্রামের মানুষ, এরপরে ওই জায়গায় নাকি গেলে এরকম কোলাহল শুনছে, কেউ শব্দ শুনছে, এবং আস্তে আস্তে মানুষ ওই জায়গাটাকে মোটামুটি আসলে মানে অ্যাবান্ডন করে, মানুষ খুব একটা যায় না। এমনকি আবদুল্লাহ সাহেব যারা ছিলেন তারাও কিন্তু মোটামুটি ওই জায়গায় খুব একটা যাইতেন না, এরকম একটা ব্যাপার। তো একদিনকার ঘটনা, আবদুল্লাহ সাহেব সে কাজ করছে, সে কৃষি কাজ করছে, মানে তার খেতে কাজ করছে, খেতে কাজ টাজ করে সন্ধ্যার দিকে সে আসছে বাসা, আসতে আসতে সন্ধ্যা হয়েছে। তো তাদের বাসার এই পাশে যে পুকুরটা ছাড়া দূরে একটা পুকুর আছে, বেশ খানিকটা দূরে। তো একবার ভাবছিল যে এই জায়গায় যাব নাকি, মানুষজন তো এটা ওটা বলে, এর থেকে দূরের পুকুরটা যাই, কিন্তু একবার মনে হলো যে না থাক কাছেই তো যাই। তো সে তার নিজেদের পুকুরের দিকেই, মানে বাসার কাছের যে পুকুরটা সেই প্রাচীন পুকুরটার কাছে সে যায় আবদুল্লাহ সাহেব। তো ততক্ষণে কিন্তু অন্ধকার ঘনায় গেছে, একদম অন্ধকার ঘনায় আসছে। তো বেশ মনে করেন যে এমন একটা সময় যে অনেকটা টয়লাইট একটা টাইপের টাইম, মানে যে মানে গোধুলি যে টাইমটা হয় ওরকম একটা সময়, মানে কেমন একটা উদ্ভট সময়, মানে ঠিক মাগরিবের আজান দিবে এরকম একটা সময়, মানে আকাশ ই হয়ে গেছে। তিনি পানিতে পুকুরের পাড়ে দাঁড়ায়, সেই পুকুরের যে পাড়টা এটা ঠিক কাঁচা ঠিক না, সেখানে কিন্তু একটু একটু পাকার মতো বানানো আর কি, মানে পুরনো, অনেক পুরনো করা, এবং সেখানে বোঝা যায় ইট টিট দিয়ে একটা সময় প্রাচীন ভাবে এই ঘাটটা করা হয়েছিল, এবং মানে এখনো সেটার রুইন একটা 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 মানে ধ্বংসাবশেষ টাইপের একটা পাড় রয়ে গেছে এটা, ওইটা দিয়ে কিন্তু পুকুরের যারা যায় নামতো ওইখানে। তো আবদুল্লাহ সাহেবও সেখানে সেই পাটটা ধরেই নামতেছে। তো তিনি যখন পুকুরে নামতেছেন দেখতেছেন পুকুর অপর পাশে যে কাঁঠাল গাছ এবং ওই পাশে আরো গাছগাছালি দিয়ে ঘেরা ছায়া হয়ে গেছে পুকুর, আকাশের দিকে তাকালেন দেখলেন উপর দিয়ে মানে আকাশ থেকে অনেক পাখি কাক উড়ে চলে যাচ্ছে, মানে এই মানে এমন একটা সময় যে এই সময় সব পাখি চলে যায় এখান থেকে, এরকম একটা পরিবেশ। তো তার কাছে কেমন জানি গা কাটা দিচ্ছে, মানে একটু একটু গা ছমছম করতেছে। তো তারপরও তিনি পুকুরে নামলেন, নেমে ঠিক কোমর সমান পানিতে দাঁড়ায় তিনি গোসল করা শুরু করলেন, সাবান ছিল এবং তিনি সাবান মাখলেন, সাবান মেখে গোসল করলেন, গোসল করে ডুব দিলেন পানিতে। তো ডুব দেওয়ার সাথে সাথে তার কাছে যেন কেমন লাগা শুরু করলো, পানিতে তিনি যখন ডুব দিচ্ছেন তার কাছে যেন কেন মনে হচ্ছে যে অনেকে কথা বলতেছে পুকুরের উপরে, মানে অনেকগুলো মানে কথার শব্দ সে শুনতেছে চারিপাশে, মনে হচ্ছে যে মানে মানুষ আলাপ করতেছে। অনেক সময় দেখবেন পানির তলে যদি কেউ ডুব দেয় উপরে মানুষ কথা বললে একটা কেমন জানি ভাইব, একটা কথার মতো একটা শব্দ আসা শুরু করে। তো তিনি এরকম ফিল করে তিনি হুশ করে ভেসে উঠলেন, উঠে দেখলেন কোনো শব্দ নাই, এদিকে আরো অন্ধকার হয়ে গেছে, মানে আকাশটা আরো ডার্ক হয়ে গেছে এবং পাখি যারা উড়ে গেছিল সব পাখিও নাই, কয়েকটা কাক ডাকলো এই পাশ থেকে। তো তার কাছে কেমন দিন লাগলো, অন্ধকার হয়ে আসছে পুরো অন্ধকার। তো এই পাশে তিনি তাকায় দেখলেন যে সেই যে স্থাপনাটা আছে ওখানে, সেখানে অনেকগুলো জোনাক জ্বলতেছে, কেমন যেন বিভিন্ন একটা রূপ নিতেছে জোনাকির, অন্ধকার হয়ে গেছে সেখানে। তাড়াতাড়ি চিন্তা করলেন যে এই অন্ধকারে আর পুকুরে থাকার মানে হয় না, মানে একদম একদমই ডার্ক হয়ে আছে, হালকা আলো আকাশ থেকে আসতেছে সেটাতে। তিনি তাড়াতাড়ি উঠলেন পুকুর থেকে এবং পুকুর থেকে আসতেছেন। তো তিনি পা ফেলে ফেলে আসতেছেন তার কাছে, ঠিক জঙ্গলা জায়গার কাছ দিয়ে যখন আসতেছেন তার কাছে যেন কেমন মনে হলো, মনে হলো কি যে তাকে কেউ দেখতেছে পিছন থেকে, মানে তিনি যখন পার হয়ে আসতেছেন মনে হচ্ছে পিছন থেকে কেউ দেখতেছে তাকে এরকম করে। তো তার গা কাটা দিয়ে উঠতেছে, একদম তিনি ফিল পাচ্ছেন যে মানুষ যদি কাউকে দেখে বোঝে যে মানুষ আছে এখানে, সেরকম একটা ফিল পাচ্ছেন তিনি যে তার পেছনে মানুষজন তার দিকে তাকাচ্ছে এবং মনে হচ্ছে একাধিক মানুষ ঝোপের ভেতর থেকে মাথা বের করে দেখতেছে তাকে, কিন্তু কিন্তু এটা ফিল, তিনি কিন্তু তাকায় দেখতে পাচ্ছেন না কারণ অন্ধকার হয়ে গেছে। এবং তার হাতে সে সুগন্ধি সাবানটা তিনি আস্তে করে তার লুঙ্গিটা ধরে হেঁটে হেঁটে আসা শুরু করলেন। এরকম আস্তে আস্তে তিনি একসময় তার বসত বাড়িতে চলে আসলেন এবং তিনি বাসায় ঢুকে গেলেন তার ঘরে। ঢুকে খুব অস্বস্তি ফিল করতেছিলেন ওই দিন। তিনি তার মতো খাওয়া দাওয়া করে, এবং আপনারা জানেন যে গ্রামে খুব দ্রুতই মানে রাত নেমে যায়, তো রাত হয়ে গেছে এর মাঝে তিনি খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলেন। তো তিনি যখন ঘুমোতে গেছেন, তিনি মানে একটু ছটফট করতে করতে ঘুমাইলেন। ঘুমাই যাওয়ার পর তিনি একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন ওই দিন রাতে। স্বপ্নে তিনি দেখতেছেন একটা অস্পষ্ট অবয়ব, মানে এটাকে তিনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না, অস্পষ্ট একটা অবয়ব তার বাসার ভেতরের যে বারান্দা সেখানে দাঁড়িয়ে তাকে বলতেছে, দরজার সামনে দাঁড়িয়ে তাকে বলতেছে হাসতে হাসতে, এবং তিনি সঠিক ডিটেক্ট করতে পারতেছেন না এটা কি পুরুষ না নারী, এটাও ডিটেক্ট করতে পারতেছেন না। তাকে হাসতে হাসতে বলতেছে, এবং তার কাছে কণ্ঠস্বরটা মনে হইতেছে ঠিক দ্বৈত কণ্ঠস্বর, মানে একই সাথে পুরুষ বা নারী যে কোনো একটা মিশ্রিত কণ্ঠস্বর হবে। তাকে বলতেছে যে, ও আবদুল্লাহ, তোর তো ছয়টা নারকেল আছে, তার মধ্যে দুইটা আমাদেরকে পুকুরে দিয়ে দে, তোর অনেক কিছু দিবানে। তো তিনি একটু চিন্তা করতেছেন যে কে বলতেছে, কি বলতেছে স্বপ্নের মধ্যে। আবার তাকে বলতেছে যে, রে আবদুল্লাহ, তোর তো ছয়টা নারকেল আছে, দুইটা আমাদেরকে পুকুরে দিয়ে দে, তোর তো অনেকগুলো আছে, তোর অনেক কিছু দিবানে। তো তিনি স্বপ্নের মধ্যে তিনি ছটফট করতেছেন, কিছু বলতে পারতেছেন না। তো তার মধ্যে মনে মধ্যে জেনে কেমন লাগতেছে, তো এক সময় তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেলে তিনি দেখলেন তখন একদম গভীর রাত, ঝিঝি পোকা ডাকতেছে চারিপাশে, কেমন যেন একটা নিস্তব্ধ পরিবেশ। এবং তিনি দেখলেন যে তার স্ত্রী বেগরে ঘুমাচ্ছে, আর তিনি চারপাশে শুধু তাকালেন। তাকায় তিনি কেমন যেন ফিল করতে থাকলেন, মানে তার ভেতরে কেমন একটা ভয় ভয় ফিল হতে থাকলো। বাসার যে দরজাটা যেখানে তিনি স্বপ্নে দেখছেন যেরকম দাঁড়ায় আছে, ওই দরজাটার দিকে তাকায় তার মনে হচ্ছিল আসলেই এই ধরনের কোন একটা ব্যাপার ঘটবে, কেউ একজন আসবে, তিনি ডিটেক্ট করতে পারবেন না সেটা কে, বেশ ভয় চুপসে গেলেন। তো যাই হোক, তিনি চেষ্টা করলেন রাতে মানে দোয়া দুরুদ যতটুকু জানেন পড়ে পড়ে ঘুমানোর চেষ্টা করলেন, এবং একসময় ঘুমাইলেন, এবং সেই স্বপ্নে ঘুমের মধ্যে আবার সেই স্বপ্ন দেখলেন। এবং এরপর যেটা হলো, তিনি ঘুমাইলে এই স্বপ্ন দেখেন, ঘুমাইলে এই স্বপ্ন দেখেন। তো তিনি একবার চিন্তা করলেন যে, না, আমি এবার স্বপ্নে বলবো যে আমি তোমাদেরকে নারকেল দিব, তো তোমরা আমাকে কি দিবা দাও। তো স্বপ্নে তো আসলে মানে বাস্তবে চাইলে তো স্বপ্নে এটা করা যায় না, যা চাই স্বপ্নে কিছুটা করা যায়, স্বপ্ন তার মতোই আসে। তো আবদুল্লাহ সাহেব আবার স্বপ্ন দেখলেন, এবং স্বপ্নে দেখে তিনি তখনও চুপ করে থাকলেন, ছটফট করলেন। তো স্বপ্ন যখন ভাঙলো, তিনি চোখ বন্ধ করে তিনি বললেন যে, আমি নারকেল দিব, কালকেই দিব, আমাকে তোমরা কি দিবা দাও বলে তিনি আবার এপাশ ওপাশ করে আবার ঘুমালেন। তো যখন তিনি এপাশ ওপাশ করে ঘুমাইছেন, সাথে সাথে তিনি স্বপ্নে দেখলেন যে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন ওই পুকুরের পাড়ে, যে পুকুরটা আছে তাদের ওখানে প্রাচীন পুকুর, সেই পুকুরের পাশে যে কাঁঠাল গাছের গোড়ার দিকে তিনি কাটা শুরু করলেন একটা জায়গায়, এবং কেটে দেখলেন একটা খোড়লের মতো, এবং সেই খোড়লের মধ্যে একটা বেশ খানিকটা একটা এরকম একটা কলসির মতো, এবং কলসিটা খুব সুন্দর, এবং তিনি স্বপ্নে দেখছেন কলসিটাকে তিনি বের করলেন, বের করে খুললেন, ভেতরে অনেক স্বর্ণালঙ্কার টাইপের। তিনি স্বপ্নে দেখে তিনি উঠে গেলেন ঘুম থেকে, তার ঘুম ভেঙে গেল। তো তারপর তিনি কি করলেন, তিনি সরাসরি ওই দিন যে তিনি ওখান থেকে দুইটা নারকেল কাটলেন তার গাছ থেকে, অনেকগুলো নারকেল কাটে দুইটা নারকেল নিয়ে তিনি পানিতে ফেলে দিলেন, সেই যে পুকুরের পানির মাঝখানে ধাপ করে দুইটা নারকেল ফেলে দিলেন। তো নারকেল তো মানে এটা মানে ভাসতেছে ওইখানে এরকম একটা অবস্থা, এবং মানে ডাব আর কি ঝুনা হয়ে গেছে ওইটা, এরকম অবস্থা আর কি, পানির মধ্যে ফেললেন। তো তিনি তারপরে কি করলেন, চলে গেলেন সেই যে কাঁঠাল গাছের কাওড়ায়, এবং গিয়ে তিনি সেই জায়গাটা, ওই যে জায়গাটা স্বপ্নে দেখছেন সেখানে নিজে তিনি কাটা শুরু করলেন। করতে করতে আসলেই তিনি একটা মাটির কলসির মতো পেলেন, এবং সেটাকে তিনি ওখান থেকে টেনে আনলেন, মানে বের করলেন, বের করে তিনি কিছু না বলে তার গামছা দিয়ে পেঁচালেন, পেঁচায় তিনি আস্তে আস্তে করে বাসায় চলে আসলেন। বাসায় এসে তিনি তার ঘরে দরজা বন্ধ করে সেই কলসি, ছোট্ট কলসি আর কি, বেশি বড় না, কলসির মুখটা খুললেন। ভয় পাচ্ছিলেন ভেতরে সাপ খোপ আছে নাকি, কারণ এই ধরনের জিনিসকে যখের ধন বলে মানুষ, ভেতরে সাপ থাকে, অনেক কিছু থাকে। তো তিনি খুললেন, খোলার পরে তিনি দেখছেন ভেতরে অন্ধকার, ভেতরে দেখা যায় না ঠিক মতো। তো তিনি, তার একটা ফ্ল্যাশ লাইট ছিল, সেটাতে আলো মারলেন, আলো মেরে দেখলেন যে চকমক করে উঠলো ভিতরে। তো তিনি এবার হাত দিলেন, হাত দিয়ে বের করলেন, দেখলেন যে পুরনো কিছু গয়না, এবং সেই গয়নাগুলো মানে মনে হচ্ছে বেশ ভালো স্বর্ণ দিয়ে তৈরি, মানে খুব ভালো স্বর্ণ দিয়ে তৈরি। তো তিনি মানে বুঝতে পারলেন যে কিছু গয়না পেয়েছেন। তিনি কোনো কাজ কথা না বলে সেই কলসিটার মুখটা বন্ধ করে আবার তার গামছা দিয়ে বেঁচায় তার যে কাঠের আলমারি ছিল সেটার মধ্যে রেখে দিলেন। এবং তিনি খুব নার্ভাস হয়ে গেলেন যে আসলে এটা কি পেলেন, কিভাবে কি হলো। তো তিনি যথারীতি ওই দিন খুব নার্ভাস দিন কাটালেন এবং রাতে ঘুমাইতে গেলেন। তো রাতে যখন ঘুমাইতে গেছেন তার আর ঘুম আসে না, তার কারণ যেন মনে হয় যে তিনি উল্টাপাল্টা কিছু স্বপ্নে দেখবেন, এরকম তার মনে হচ্ছে। তো এরকম চিন্তা করতে করতে এক সময় ছটফট করতে করতে তিনি ঘুমাই গেলেন। তো ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখতেছেন যে চারিদিক নিস্তব্ধ, তার ঘরের মধ্যে নিস্তব্ধ কেউ নাই, এবং ঘরের চারিপাশে কুয়াশায় ছাওয়া, মানে দেয়ালগুলো নাই, তার চারপাশে মানে কোনো দেয়াল নাই, কুয়াশায় ছাওয়া অন্ধকার। এর মাঝে তিনি শুনতে পাচ্ছেন একটা গোঙানির আওয়াজ, ও এরকম করে একটা শব্দ আসতেছে। তো এটা তিনি মানে শুনে তার নিজে প্রচন্ড ভয় পেলেন। স্বপ্নের মধ্যে তিনি তার বিছানার মধ্যে তার কাঁথা বা যা যা আছে সব তার গায়ের উপর নিয়ে ভয়ে তিনি সিটায় গেলেন বিছানার কর্নারে, এবং তিনি স্বপ্নে দেখতেছেন সেই যে মূর্তিটা তার ওখানে আসতো, একটা তিনি স্বপ্নে দেখতেন একটা অবয়ব, এবং সেটা তিনি নির্দিষ্ট করতে পারতেন না এটা পুরুষ না নারী, এরকম একটা কিছু একটা অবয়ব তার বিছানার একেবারে কাছে চলে আসছে, এসে তাকে ভয়ঙ্কর কণ্ঠে বলতেছে, ইরে আব্দুল্লাহ তোর কাছে চাইলাম আমরা নারীর কাছে, তুই কি দিলি আমাদের, তুই আমাদেরকে কি দিলি, এরকম করে বলতেছেন। এবং তিনি প্রচন্ড ভয় পেলেন, ভয় কাঁপতেছেন থরথর করে, সেটা এমন ফেরোসাস ভাবে তাকে বলতেছে। এবং দেখলেন যে সেই জিনিসটা তার খাটের একেবারে কাছে মুখ এনে বলতেছে, এবং তিনি মানে একটা জিনিস দেখলেন মুখের মধ্যে একটা জ্ব, বিশাল একটা মুখের যে চোয়ালটা বেশ বড় এরকম অন্ধকার একটা চোয়াল তার দিকে তাকাই কথা বলতেছে। তো তিনি খুবই ভয় পেলেন এবং তিনি স্বপ্নের মাঝে ঘেমে নিয়ে গেলেন, খুবই খারাপ অবস্থা। তো তিনি স্বপ্নের মাঝে ভয় ছটফট করছিলেন, দোয়া পড়ার চেষ্টা করছিলেন, কিন্তু দোয়া বেরোচ্ছে না। তো এরকম ভয়ে তার ঘুম ভাঙল ঠিক ভোরবেলা আজানের সময়, এবং তিনি থরথর করে কাঁপছেন, তিনি কিছু করার নাই, তিনি ভয় পাচ্ছেন। তো তিনি দিন হওয়ার সাথে সাথেই তিনি চলে গেলেন তাদের ওইখানকার একজন কবিরাজের কাছে, কবিরাজ ছিল তার পরিচিত, এবং কবিরাজ নাকি অনেকের কাছেই বেশ ফেমাস তাদের অঞ্চলে, কারণ সে মানুষকে অনেক রকম চিকিৎসা করত, সলিউশন দিত, তো এবং অনেক জ্ঞানী ছিল কবিরাজ। তো কবিরাজকে তিনি পূর্ব জিনিসটা বললেন যে এইরকম এরকম ঘটনা ঘটছে আমার সাথে। তো কবিরাজ বলল যে আপনি আসলে নিছক স্বপ্ন বলতাম যদি না আপনি ওই যে একটা মাটির মঠ যদি আপনি আনছেন সেটা আপনি যদি না পাইতেন তাহলে আমি বলতাম যে এটা নিছক স্বপ্ন, কিন্তু আপনি যেহেতু এটা পাইছেন এবং পরবর্তীতে আপনাকে এই স্বপ্ন দেখাইলো এটা মানে তো অন্য। আব্দুল্লাহ বলছেন মানে কি, মানে কি আপনি একবার বুঝতে পারেন নাই, বলে না, বলে আপনাকে স্বপ্নের মধ্যে কি বলছে যে তোর ছয়টা নারকেল আছে, ছয়টা নারকেল দিয়ে আসলে বুঝেছে কি জানেন, আপনারা সাত ভাই, আপনি বড় ভাই, আপনার ছয়টা ছোট ভাই আছে, এবং বলছে তার মধ্যে দুইটা তাকে দিতে। তো তখন সে একটু থরথর করে কেঁপে উঠলো। আব্দুল্লাহ সাহেব বলে আমি আমার ভাইদেরকে কিভাবে দিই, আব্দুল্লাহ সাহেব তার ভাইদেরকে খুব ভালোবাসতেন, ছোট ভাই ছিল তাদের খুব ভালোবাসতেন, বলে আমি আমার ভাইদেরকে কিভাবে দিই, কি বলে উল্টাপাল্টা কথা, বলে হ্যাঁ এটাই বুঝাইছে, আর আপনি যে ওখান থেকে যে ওই মঠটা নিয়ে আসছেন আপনার এই ফাঁদেই পাওয়া যাওয়া উচিত হয় নাই, আপনি কেন গেছেন এগুলো স্বীকার করতে, এগুলো জকের জিন, এগুলো উল্টাপাল্টা করছে আপনার সাথে, আপনি তো এখন তো ফাঁদে পা দিয়েছেন এখন কি করবেন। তা আব্দুল্লাহ সাহেব অনেক টেনশনে পড়লো, তিনি টেনশনে পড়ে তিনি একবার বললেন যে না কি আর হবে, আমি এগুলো করব না, আমাকে তাবিজ কবজ দাও যাতে আমাকে মানে কেউ কিছু না করতে পারে। তো সে কবিরাজ তাকে বললো তাবিজ দিয়ে তো আসলে লাভ হবে না, আপনার আমি বলতেছি আপনি এইভাবে এইভাবে কিছু মানে তাকে একটা আমল বা ইত্যাদি দিয়ে দেয় বলে যে এইভাবে চেষ্টা করেন থাকেন। তো যাই হোক আব্দুল্লাহ সাহেব বাসা চলে আসে এবং তিনি সেই কবিরাজকে এনে বাসা বন্ধ করান, তার বাসা বন্ধ করান এবং ইত্যাদি ইত্যাদি মানে অনেক রকম প্রিকশন নেন, তিনি আর যাবেন না পুকুরে, ওই পুকুরে গোসল করতে যাবেন না চিন্তা করেন। তো রাতের বেলা তিনি শুনতেন তার বাসার আশেপাশে হু হু করে কান্নার শব্দ, মানে বেশ হু হু করে কান্নার শব্দ, এবং মানে বেশ অন্য টাইপের কান্না, মানে যেই কান্না স্বাভাবিক মানুষের না তিনি শুনতেন, এবং তার স্ত্রীও নাকি শুনছে, এবং তার মানে তার প্রচন্ড ভয় লাগতো, তার স্ত্রীরও ভয় লাগা শুরু করছিল ব্যাপারটা। যাই হোক, এরকম বেশ কিছুদিন ঘটলো গেল এবং এইভাবে করে সময় গেল। একটা সময় বছর দুয়েক পরে এই যে আব্দুল্লাহ সাহেব, তিনি এগুলা ভুলে গেলেন প্রায় তার, এবং তবে তিনি একটা কাজ করেন তখনও, তিনি ওই যে মঠের ওই কলসি তিনি আর ধরেন নাই, ওটা ওটা রাখতে রাখছেনি, ওটা তিনি হাত দিয়ে আর ধরেন নাই। তো দুই বছর পরে একদিন তার ছোট ভাই পুকুরে গোসল করতে গেছিল, ওই পুকুরেই গেছিল এবং তার ভাইকে আর পাওয়া যাচ্ছে না। তো মোটামুটি অনেকে খোঁজা শুরু করলো, একটা নির্দিষ্ট সময় গ্রামের মানুষ খুব ভালো সাঁতার কাটে, সবাই জানে পুকুরে পুকুর আর এমনকি তাদের কাছে সাঁতার কাটার জন্য, এবং ওই পুকুরেই গেছিল সাঁতার কাটতে এবং অনেকক্ষণ খবর নাই। মানুষ আসলে চিন্তা করছে যে কোথায় গেছে না গেছে। তো একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরে মানুষজন বেশ খোঁজাখুঁজি শুরু করে, আসলে কোথায়, সন্ধ্যা হয়ে গেছে, তার কোনো খবর নাই, তার পরিচিত মহলেও কোনো খবর নাই। তো একজন খবর দেয় যে সে গোসল করতে গেছিল পুকুরে। তো সেই সময় আবদুল্লাহ সাহেব এবং তার পরিচিত মানুষরা যায় যে ওখানে মোটামুটি খোঁজ খবর করে, তো পুকুরের কাছে যে তারা দুজন নামে একটু পুকুরে খুঁজছে যে পুকুরে কি কোনো সমস্যা হয়েছে নাকি। তো যে দেখে পুকুরের কর্নার দিয়ে দেখে যে কি যেন একটা ভাসতেছে, একটা কাপড়ের মতো দেখা যায়। পরে যে দেখে যে তার ভাইয়ের লুঙ্গি, তো তাকে ওই টেনে তুলে টুলে দেখে যে সেই ওখানে মারা গেছে, এবং খুবই আশ্চর্যজনক ভাবে তার ভাইয়ের শরীরটা তখনও গরম, মনে হচ্ছে যে এই মাত্র সে দম বন্ধ এখানে মারা গেছে এরকম কিছু একটা। আর তার চোখটা খোলা, মুখটা চোখটার মধ্যে এমন একটা বিস্ময় জেগে আছে, মানে ভয়ঙ্কর কিছু দেখে সে মারা গেছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তার ভাইকে আনা হয়, আবদুল্লাহ সাহেবের মন খুবই খারাপ হয়ে যায়। তো তার দাফন কাফন হয়, খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। তো এরপর ওই জায়গাটা মানুষ, ওই তার ভাই মারা যাওয়ার পর থেকে অনেকে এড়ায় চলতো, আর এমনি তো মানুষ একটু ভয় পেত, ওইখানে শব্দ হইতো এসে, অনেকে নাকি বলতো যে তার ভাইকে দেখা যেত আশেপাশে, ওই পুকুরের আশেপাশে বসা, তো অনেকেই যেত না। তারও একটা মানে আজব ব্যাপার হয় যে সেই সেই ঘটনার প্রায় বছর দুয়েক পরে আবদুল্লাহ সাহেবের আরেক ভাই, ধরে নেই মানে তার ছদ্মনাম শহীদ, তিনিও পুকুরে গেছিলেন গোসল করতে, এবং কোন একটা আশ্চর্য ব্যাপার যে তারা ওই পুকুরেই গেছেন, ওই শহীদ সাহেবও সেই পুকুরেই গেছেন, এবং তারও ঠিক এইরকমই মানে মৃতদেহ পাওয়া যায়। মানে প্রথমে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এবং পরবর্তীতে তারা সন্দেহ করে যে অনেকে শুনছে যে পুকুরে গেছে, এবং পুকুরে যে সেখানে জাল মারা হয়, জাল মেরে দেখা যায় তার ডেড বডিটা ভেসে উঠে নাই, পানির তল থেকে উঠানো হয় জাল দিয়ে। একইভাবে সেখানেও দেখা যায় যে সে কিছু একটা আঁকড়ায় ধরার চেষ্টা করেছিল, তার চোখগুলো বড় বড় হয়ে আছে, এরকম একটা অবস্থা। তো এরপর থেকে ভয়ে মানুষ যাইতেই না পুকুরে, বেশ মানে ওই পুকুরটা মোটামুটি অ্যাবান্ডন হয়ে যায়। আর আবদুল্লাহ সাহেবেরও মোটামুটি মানসিক ভাবে তিনি খুবই আঘাতপ্রাপ্ত হন, মানে বলার মতো না। তো তিনি যেটা করছেন, তিনি এরপর নাকি আস্তে ধীরে মানে তিনি হঠাৎ করে দেখা যায় যে ওই তার দুইটা ভাই মারা যাওয়ার পরে হঠাৎ করে তার কিছু অবস্থাগত পরিবর্তন হয়, মনে হয় হঠাৎ করে তার অনেক টাকা পয়সা হয়েছে বা পাকা বিল্ডিং করে ফেলেন ইত্যান, এটা নাকি অনেকে শুনছে ওখানে বলে আর কি। যিনি আক্তার সাহেব কাহিনী শেয়ার করছেন, তিনি বলছেন যে তার বাবার ফ্রেন্ড ছিল, তারা যে দেখছে যে সেখানে তারা বিল্ডিং বাড়ি বানিয়েছেন উনি ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার শারীরিক অবনতি হয়, তিনি নাকি রাতে ঘুমাতে পারতেন না, খেতে পারতেন না, উল্টাপাল্টা জিনিস দেখতেন, উল্টাপাল্টা স্বপ্ন দেখতেন, এবং তার অবস্থা নাকি খুবই খারাপ হয়ে যায় এবং ভয়ঙ্কর অবস্থা। আর ওই যে কাঁঠাল গাছটা, এই দুইজন মারা যাওয়ার পর, তার ভাই মারা যাওয়ার পর কাঁঠাল গাছটা নাকি আস্তে আস্তে সবাই দেখে, কাঁঠাল গাছটা যে আগে ফল দিত, ফল দেওয়া বন্ধ করে দেয়, শুকায় যায়, একদম শুকায়, একদম মানে মরা গাছে পরিণত হয়, এবং সেই কাঁঠাল গাছের বিভিন্ন জায়গায় খোড়ল তৈরি হয়, এটা অনেকে দেখে, এবং সাহস করে কেউ আর সেই কাঁঠাল গাছ কাটতে যায় না, ওই মরা কাঁঠাল গাছটা ওইভাবেই আছে। তো আক্তার সাহেব নাকি তার বাবার সাথে গেছিল ওই বাসায়, কারণ তার বাবার পরিচিত ছিল আবদুল্লাহ সাহেব, এবং তিনি ওই বাড়িতে যে সেই পুকুরও দেখে আসছে, সেই পুরনো স্থাপনাটাও দেখছে যেটা নাকি মাটিতে চেপে গেছে ওইটা, এবং সে কাঁঠাল গাছ, তিনি বলছেন যে দেখলেই কেমন জানি শরীরটা ছমছম করে উঠে, একটা গা ঝিম ধরে যায় ওই জায়গায় গেলে, এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার। আবদুল্লাহ সাহেবের দুই ভাইয়ের মৃত্যুর প্রায় পাঁচ বছর পর আরো দুজন মানুষ সেখানে মারা যায়, এবং এটা ওইখানকার একটা প্রচলিত কথা হয়ে গেছে যে ওই পুকুরে কোনো কিছু আছে যেটা এরকম হঠাৎ হঠাৎ কিছু প্রাণ চায়। তো এরকম ব্যাপার স্যাপার কিন্তু গ্রাম অঞ্চলে ঘটে, গ্রামাঞ্চলে এই ধরনের কথা প্রচলিত। বেশ আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, বেশি দিন না, মে মাসের শেষ দিকে একটা টেলিভিশন নিউজ এসেছিল, এটা আমি দেখেছি এবং আপনাদের সবারই অনেকেরই দেখার কথা, যে একটা গ্রামে, বাংলাদেশেরই টাঙ্গাইল অঞ্চলে সম্ভবত, যে একটা গ্রামে গাছ ঝড়ে পড়ে গিয়েছিল। তো ওই গাছের মালিক যখন গাছ কাটতে দেয়, মানে গেছোকে বলে যে গাছ কেটে নিয়ে যেতে, তো গেছো যখন নাকি গাছে এসে করাত তলায়, তখন নাকি গাছ সোজা হয়ে উঠে দাঁড়িয়ে পড়ে এবং জায়গা মতো একদম বসে যায়, যেখানে সে ছিল সেই জায়গায় বসে যায়, এবং তখন সেই মানে গেছো যে গাছ কাটতে ছিল ভয় পালিয়ে যায় সেখান থেকে। এবং এটা ঘটছে, এটা নাকি টেলিভিশন নিউজ পর্যন্ত হয়েছে। এবং আমি এই জিনিসটা দেখছি কিন্তু কোথায়, আমি তখন ছিলাম কক্সবাজারে, আমি টেলিভিশন নিউজে দেখছিলাম, ডিশের নিউজে আর কি, কেবল নিউজে। তো খুবই আশ্চর্যজনক লাগছে আমার কাছে জিনিসটা, যে মানে হাউ ইজ ইট পসিবল, মানে এই ধরনের ব্যাপার, মানে একদমই মানুষের সামনে এই জিনিসটা এইভাবে ধরা দিল যে একটা গাছ উপড়ে গেছে ঝড়ের মধ্যে, এটা যখন গেছো কাটতে আসলো তখন এটা অটোমেটিকলি উঠে নিজের জায়গায় বসে গেল। একটু চিন্তা করে দেখেন ব্যাপারটাকে, এবং গ্রামবাসীরা সবাই দেখছে এবং সেই গাছটা টেলিভিশনে ওই সেই ভিডিও ক্যামেরাতে তারা ভিডিও ধারণ করছে দেখাইছে, উইচ ইজ ভেরি ভেরি সারপ্রাইজিং, ভেরি ভেরি স্ট্রেঞ্জ, আনএক্সপেক্টেড। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু ঘটে গ্রামাঞ্চলে। আপনারা যারাই গ্রাম বাংলার কাহিনীগুলোকে খুব খেলো করে দেখেন, বা আপনারা বলেন যে গ্রাম বাংলার এই কাহিনীগুলো কেমন জানি রিপিটেড মনে হয়, গ্রাম বাংলায় কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার আছে। আপনি আশ্চর্যজনক একটা জিনিস, যে যারা এই মঠের কাহিনী, মানে যেটা বলে যে পানিতে মঠ ভেসে ওঠে, মানে বড় বড় ডেকচি ভেসে ওঠার কাহিনী, এই ধরনের ব্যাপার কিন্তু আমি শুনেছি অনেক জায়গায়। মানে একেবারে আমার বন্ধু বরিশাল অঞ্চলের, সে বলেছে, বিক্রমপুরের মানুষ বন্ধু বলেছে সেখানে হয়, মানে বিভিন্ন অঞ্চলে এই জিনিসটা, মানে আমাদের গ্রাম বাংলায় এই জিনিসটা খুব প্রচলিত একটা ব্যাপার। হ্যাঁ, এছাড়াও ওই এই যে নিষিদ্ধ ডাক, ভুলোর ডাক, এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু আমাদের গ্রামে, গ্রামাঞ্চলে প্রচলিত জিনিস। আর দিক হারিয়ে ফেলা, যেটাকে অনেকে বলে কানাওলা, এরকম একটা ব্যাপার কিন্তু আমি বলবো যে দেখেন, এইবার আমরা যখন কক্সবাজার থেকে আসছিলাম, গভীর রাতে রওনা দিছিলাম আমরা, কিন্তু রাত 12টার সময় কক্সবাজার থেকে রওনা দিছিলাম, এবং ওই রাস্তাটা কিন্তু মানুষ রাতের বেলা চলে না। হ্যাঁ, রাতের বেলা মানে চলে না বলতে আমি বলছি যে যারা মোটরসাইকেলে করে আসে, সাধারণত এরকম রাত 12টার সময় কেউ রওনা দেয় না কক্সবাজার থেকে। যাই হোক, আমরা ওই রাস্তা দিয়ে আসছি, কারণ অ্যাপার্ট ফ্রম আস আমরা মাত্র একটা মোটরসাইকেল পাইছিলাম ওই রাস্তায়। তো আমরা যখন আসি কক্সবাজারের কাছাকাছি আসার আগে, মানে যখন আমরা কক্সবাজার না, চিটং এর কাছাকাছি চলে আসছি, চিটং প্রায় হয়তো 70-80 কিলোমিটার বা 60 কিলোমিটার দূরে আছে, এরকম একটা জায়গায় কিন্তু আমরা এমন একটা জায়গায় চলে যাই রাস্তা দিয়ে, যে একদম সোজা গিয়ে দেখি রাস্তার নিচে একটা ঢাল, মানে আমরা আরেকটু এগুলি ঢালের নিচে পড়ে যাব মোটরসাইকেল নিয়ে। তো ব্রেক করে ওখানে দাঁড়াইলাম, আমরা তাকাইলাম, দেখলাম যে নিচে ঢাল। এবং সত্যি কথা বলতে মানসিকভাবে এরকম একটা ফিল আসছিল, একদম মানে অনেস্ট ওপিনিয়ন, যেটা আমি বলছি অনেস্ট ওপিনিয়ন না, অনেস্ট স্টেটমেন্ট আমি বলবো, যে আমার মাথায় এরকম একটা ধারণা আসছিল যে নেমে যাই, ঢালটা ভেয়ে ওই পাশ থেকে উঠে যেতে পারবো। আসলে কিন্তু এটা মোটেই সম্ভব না, মানে ঢালটা প্রায় মিনিমাম 5 ফিট নিচে, মানে ওইখান থেকে 5 ফিট নিচে ঘুরে উঠে আবার 5 ফিট উপরে উঠতে হবে, মানে এটা তো অসম্ভব ব্যাপার আসলে মোটরসাইকেল নিয়ে এইভাবে এরকম জায়গায় ওঠা, মানে এটা কোনো স্ট্যান্ড না করলে মোটরসাইকেল, ডার্ট বাইক দিয়ে স্ট্যান্ড করে সেটা অন্য কথা, সাধারণ স্বাভাবিকভাবে আপনি মোটরসাইকেল নিয়ে এইভাবে একটা মানে খোরল বেয়ে 5 ফিট নেমে গিয়ে ওঠা সম্ভব না। তা আবার রাত প্রায় তখন 1:30 বাজে। হ্যাঁ, রাত আমরা চিটং শহরে পৌঁছেছিলাম রাত 2:20 না 3:20 সামথিং লাইক দ্যাট। তো হ্যাঁ, হয়তো রাত 2 বাজে তখন, এরকম একটা সময়। তো এটা মোটেই সম্ভব ছিল না, এবং আমরা যে খোরলে মাথা দাঁড়াইছি, আমরা চিন্তা করতে পারলাম না আমরা কিভাবে এই রাস্তার কর্নারে চলে আসছি। আমরা কিন্তু আবার ঘুরে গেছি, ঘুরে আবার ফিরে ওই জায়গায় আসছি। তৃতীয়বার আমরা সামনে যেয়ে দেখছি যেই গাড়িগুলোকে আমরা অনেক পিছিয়ে ফেলে আসছিলাম তারা যাচ্ছে। তো পরবর্তীতে তাদেরকে ফলো করে যখন আমরা গেলাম, দেখলাম যেই জায়গাটায় আমরা গিয়েছিলাম তার বাপাশ দিয়ে একটা রাস্তা, যেটা আমাদের চোখের সামনে আছে, আমরা দেখি নাই, আমাদের চোখের সামনে, কিন্তু আমরা কিন্তু 2 ঘুরে আসছি, রাস্তাটা আমাদের চোখে পড়েনি বা আমরা খেয়ালই করিনি, মানে খুবই আশ্চর্য। পরবর্তীতে আমরা সেই রাস্তা ধরে আবার চলে যাই। তো এই যেটাকে বলে কানাওলা, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। গ্রাম বাংলার প্রচলিত মিথ আপনারা বলতে পারেন, লেজেন্ড আপনারা বলতে পারেন, বাট উইচ আর ট্রু, মানে এই জিনিসগুলো ঘটে, আপনাকে মানসিকভাবে একটা এমন স্টেটে নিয়ে যাবে যা আপনি অনেকটাই যেটাকে বলা হয় যে মন্ত্রমুগ্ধর মতো হয়ে যাবেন। তো এই ব্যাপারগুলো কিন্তু ঘটে। তো গ্রাম বাংলা অনেক কিছু ঘটে যেটা আসলেই আশ্চর্যজনক জিনিস, আপনারা মানে আসলেই একটু খেয়াল করে দেখবেন জিনিসগুলো কিন্তু ঘটে। তো গ্রাম বাংলার কাহিনী আসলেই বেশ ইন্টারেস্টিং এবং আসলেই এরকম অনেক ব্যাপার স্যাপার ঘটে থাকে। তো যাই হোক, শুনলাম আক্তার মোহাম্মদের কাহিনী। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে, যেটা আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের অতি প্রিয় ডাক্তার, আর তার মুখে আমরা শুনে আসব ক্যানাডার এডমিন্টন থেকে শেয়ার করা ডাক্তার হোসেন ইমামের জীবনের একটি কাহিনী।
আসসালামু আলাইকুম প্রিয় আহমেদ বাবু ভাই এবং প্রিয় শ্রোতাবৃন্দ। আপনারা জানেন যে ইদানিং ঢাকা শহর এবং পুরো বাংলাদেশে প্রচন্ড তাপদাহ প্রকোপ চলতেছে এবং এর ফলে কিছু সিজনাল ডিজিজ যেমন সর্দি কাশি জ্বর এগুলো শুরু হচ্ছে। তো ঘটনাক্রমে আমার একটু ঠান্ডার মতো লেগেছে, অর্থাৎ আমার নাক জাম হয়ে আছে, যার জন্য আপনাদেরকে আমি স্বাভাবিক কণ্ঠে এই কাহিনীটা হয়তো শেয়ার করতে পারবো না। তো আমার এই সাময়িক অসুস্থতা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের জন্য সুদূর কানাডা থেকে একজন চিকিৎসক ভাই তার একটি কাহিনী পাঠিয়েছেন এবং এটা আমাদের মতো করে আপনাদেরকে আমরা শোনাচ্ছি। কাহিনীকাল ধরেন আনুমানিক 2000 সালের কিছু কাছাকাছি হবে। তো আমাদের এই ভাই তার কাজিনের গ্রামের বাড়িতে যাওয়ার একটা প্ল্যান করল, শীতের মুখোমুখি, এবং তাদের সাথে উনি যাবেন, অর্থাৎ তার খালাতো বোন এবং খালাতো বোনের হাজবেন্ড এবং উনি, এবং ওনারা পৌঁছার একদিন পরে তার খালা খালু পৌঁছবেন। তো এটা গ্রাম এলাকা হলেও তাদের বাড়িটা ছিল টিন শেড বাসা এবং ওয়াশরুমটা ছিল বাসার ভিতরেই পাকা করা, যার ফলে আপনার গ্রামে থাকার যে সমস্যাগুলো সেটার কোনো সমস্যা ছিল না। তো ওনারা এইভাবেই প্ল্যান করলেন। তো প্ল্যান করে ওনারা বাসে গেলেন, বাসে যেয়ে সেই আপনার ঘাটে যেয়ে লঞ্চ করে পদ্মা পার হলেন। পদ্মা পার হয়ে ওখানে সিএনজি পাওয়া যেত সে আমলে, সিএনজি তে আনুমানিক 1.5-2 ঘন্টা গেলে ওনাদের সেই গ্রাম। তো শীতের প্রারম্ভে ওনারা যখন লঞ্চে পদ্মা পার হয়ে সিএনজি তে উঠলেন, আমাদের ভাইয়ের খুব ভালোই লাগতেছিল, চারদিকে টমেটোর ক্ষেত, টমেটো পেকে আছে লাল লাল টমেটো, এবং সেটা পার হয়েই তাদের সেই গ্রাম। এবং তার খালার যে বাসা, কাজিনের যে বাসা, সেটা হলো যে ওই এলাকার যে মূল বাজার, তার থেকে 7-8 মিনিট লাগে হাঁটা পেয়ে যেতে, এবং মাটির রাস্তা থেকে একটু নেমে যেতে হয় এটা বাগঝাড়ের নিচ দিয়ে। তো ওনারা পৌঁছালেন এবং দিনের বেলা বেশ ভালোই সময় কাটলো, গ্রামের তরফে মাছ তরকারি দিয়ে খুব মজা করে খেলেন। ঢাকা শহরের ছেলে, এই ফ্রেশ খাবার খেয়ে আমাদের ভাইয়ের খুব ভালোই লাগলো। তো ওনাকে আমরা ডাক্তার ভাই হিসেবে এখানে পরিচিত করে দিচ্ছি। তো ওনারও তখন ইয়াং বয়স এবং ওনার কাজিনের যে হাজবেন্ড তারও ইয়াং বয়স, তো দুজনের ভিতরে খুব ভালো খাতির ছিল। তো গ্রাম দেশে কিন্তু রাত্রে 8টা বাজতেই একবারে নিঝুম হয়ে যায়। তো সবাই খেয়ে দিয়ে বসে আছেন, তখন আমাদের ডাক্তার ভাই এবং তার কাজিনের হাজবেন্ড, তাকে আমরা দুলো ভাই হিসেবে পরিচয় করে দিলাম, দুজনে প্ল্যান করলেন যে এখান থেকে প্রায় মিনিট দশেক হাঁটা পড়তে গেলে অন্য একটা পাড়া আছে, ওই পাড়ায় যে দূর থেকে যদি মানুষ টিনের চালে ঢিল পাটকেল পাড়া হয় তাহলে মানুষ তো ভয় পাবে। তো আমাদের ডাক্তার ভাইয়ের উনি ছোটবেলা থেকে একটু অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন, তিনি ভাবলেন গ্রামে যখন আসছি একটা মজা করি। তো তখন ওনার দুলাভাই রাজি হলেন। তো শালা দুলা ভাই বসে বসে গল্প করতে করতে রাত কাটাই দিল। এইভাবে আনুমানিক যখন প্রায় 1:30 বেজে গেল তখন দুজন মিলে একটা টর্চ এবং মোবাইল নিয়ে বেরোল। তো বাসা থেকে বেরোনোর পরে ওনারা চিন্তা করলেন যে না, এই প্ল্যানটা আমরা না করি, কারণ আমরা আসছি বেড়াতে বিদেশ ঘুরে গ্রামে, হঠাৎ যদি কারো চোখে ধরা পড়ে যাই তাহলে একটা বিশাল কেলেঙ্কারি হবে এবং মানুষের মাঠটারও দিতে পারে। তখন দুলাভাই বললেন যে চলো এক কাজ করো, আমরা ওই বাজারের দিকে যাই, চলো তো দেখি। ওনার বাস থেকে বেরোনোর পরে ওই যে বললাম যে একটা বাড়ছাড় পরে, সেই বাড়ছাড়টা পার হয়ে একটু উপরে মাটির রাস্তা, সেখানে উঠতে হয় এবং সেই রাস্তা দিয়ে 7-8 মিনিট হেঁটে গেলে সে বাজার। যখন ওনারা সেই বাড়ছাড়ের তলা দিয়ে যাচ্ছেন, ওনারা খেয়াল করলেন যে বাড়ছাড়ের নিচে একটা পানির মতো জায়গা, অর্থাৎ পুকুর বলা যাবে না এটাকে, আর সেটা ছিল শীতকাল, তো বৃষ্টি হওয়ার তো কোনো ইস্যু নাই বা সম্ভাবনা নাই, কিন্তু ওখানে বেশ পানি জমে আসছে যেটা দিনের বেলায় ছিল না। এবং সেই পানির ভিতরে একজন মানুষ দাঁড়িয়ে আছে যার কোমর পর্যন্ত পানিতে ডুবা, এবং সে পানির ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা হাতড়াচ্ছে অথবা কোনো ধারালো বটি দিয়ে কিছু একটা কাটতেছে, এই ধরনের কিছু। তো ডাক্তার ভাই দুলাভাইকে বললাম, দুলাভাই দেখছেন? দুলাভাই বললেন ওদিকে তাকাও, চলে আসো। তো ডাক্তার ভাইয়ের সবচেয়ে অবাক লাগলো যে লোকটা হেঁটে বেড়াচ্ছে কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না। আপনারা জানেন পানির ভিতরে যদি কেউ হেঁটে বেড়ায় তাহলে একটা স্বাভাবিক আওয়াজ হয়, ছলাৎ ছলাৎ বা এক ধরনের শব্দ হয়, কিন্তু এখানে কোনো আওয়াজ নেই। আর রাতের বেলা কিন্তু ছোট শব্দ বেশ বড় হয়ে যায়। তো যাই হোক, এটা অবাক হইল। অনুদুল্লাহ বললেন যে কোনো কথা না পারে, চুপচাপ চলে আস। তো এদিকে পুরো এলাকা কিন্তু শুনশান। তোরা সেই মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাজারে দিয়ে গেলেন। তোরা বিকালবেলাও সেই বাজারে গিয়েছিলেন, ছোট্ট একটা বাজার। তো দূর থেকে দেখলেন যে পুরো বাজার একবারে শুনশান, কেউ নাই, এমনকি কোন নৈশ প্রহরীও নাই, শুধু বাজারের মাঝখানে একটা লাইট জ্বলতেছে। তো ওনারা বাজারে ঢুকলেন। সাধারণত গ্রামের বাজারে কুকুর থাকে এবং রাতের বেলা মানুষজন দূর থেকে দেখলে কুকুরগুলো একটা আওয়াজ করে, কিন্তু এখানে সেটাও নাই। তো ওই বাজারের মাঝখানে ছিল একটা বিশাল বট গাছ। তো ওনারা যখন গাছের নিচ দিয়ে যাচ্ছেন, উনি হঠাৎ খেয়াল করলেন যে বট গাছের ডালে দুটো কাক বসে আছে, এবং ভয়ের বিষয় হলো যে এত রাত্রেও কাক দুটো তাকিয়ে আছে তাদের দিকে, এবং ওনারা নিচে দিয়ে দিয়ে যাচ্ছেন, কাকগুলো ওনাদের মুভমেন্ট গুলো খেয়াল করতেছে কোন দিকে যাচ্ছেন। তো যাই হোক, ওনারা এগুলো বাদ দিয়ে আর একটু সামনে গেলেন। তো সামনে যে গেলে একটা নদীর মতো আছে, অ্যাকচুয়ালি ঠিক নদীটা না, এটা একটা শাখা নদী। তো ওইটার পারে বসে দুজনে গল্প করতেছে যে রাতের বেলায় গ্রামের পরিবেশ কেমন লাগে। তো ওই নদীর ঘাটে আসলে কিছু নৌকা থাকে, খালি নৌকো, এবং এই নৌকোগুলো দিনের বেলায় খেয়াল মাঝে মাঝে চালান, আর রাতের বেলা খালি নৌকোগুলো রেখে যান সবাই ওখানে, কারো কোনো জরুরি প্রয়োজনে যদি ছোট্ট নদীটা পার হতে হয় তাহলে সে নিজেই দাঁড় বেয়ে চলে যাবে এবং ওই পারে বেঁধে রাখবে। এটা দুই গ্রামের লোকদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং বা এই ধরনের কিছু ছিল। এমন ওনারা সেই নৌকোগুলোর কাছে নদীর পারে বসে গল্প করতেছেন। তো এইভাবে গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল। তো ওই দিন কিন্তু আকাশের কোনো চাঁদ ছিল না, তবে রাতের একটা আলো ছিল যেটাতে বোঝা যায় বা দূর থেকে কিছু দেখা যায়। তো হ্যাঁ, হঠাৎ ওনারা গল্প করতে করতে খেয়াল করলেন যে নদীতে দাঁড় বার শব্দ হচ্ছে, ছপাত ছপাত করে দাঁড় বেলে যেরকম শব্দ হয় নৌকার বৈঠক দিয়ে, সেই ধরনের এক শব্দ হচ্ছে। তো ডাক্তার ভাই অনেক কষ্ট করে দূরে তাকিয়ে দেখলেন যে একটা নৌকার মতো কিছু আসতেছে, এবং দুলো ভাবে খেয়াল করলেন। তো আরেকটু কাছাকাছি আসার পরে দেখলেন যে ঠিকই একটা ছোট্ট নৌকা আসতেছে, কিন্তু নৌকাতে কোনো মানুষ নেই, কিন্তু নৌকার যে দাঁড় যেটা আছে সেটা নিজে নিজেই যেন কেউ বাইতেছে। অর্থাৎ আরেকটু যখন কাছে আসলো তখন ওনারা দেখলেন যে সত্যি সত্যি নৌকাটা খালি, কিন্তু নৌকাটা দাঁড় বেয়ে ওনাদের দিকে আসছে। তো ডাক্তার ভাই চেষ্টা করলেন যে ওনার হাতে টর্চ ছিল, সে টর্চ জ্বালাবেন, তখনই ঘটলো একটা আজব ঘটনা। উনি যতই চেষ্টা করলেন টস তারটা কিন্তু আর চলল না। যতই টিপাটিপি করতেছেন ডাক্তার ভাই, ওই টস তারটা কিন্তু আর জ্বলতেছে না। ইতিমধ্যে সেই নৌকোটা আরো কাছে চলে আসছে এবং এই ডাক্তার ভাই আর তার দুলো ভাই দুজনে অবাক বিস্ময়ে দেখলেন যে নৌকাটা সম্পূর্ণই খালি, ওখানে কেউ নেই, কিন্তু সেই দাঁড়টা বা বৈঠাটা নিজে নিজে কেউ যেন বাঁচছে এবং নৌকাটা ওনার দিকে আসছে। তখন দুলা ভাই ডাক্তার ভাই হাত চেপে ধরে বললেন যে আরে একটা কথা না, চল এখান থেকে দৌড় দিই। তোরা দৌড়ে আসতেন, আসতে আসতে আসলেন সেই বাজারে, সেই বট গাছের নিচে। যখন ওনার ওখান দিয়ে আসতেছেন তখন শুনতেছেন যে বট গাছের উপর থেকে সে কাকগুলো ভীষণ স্বরে চিৎকার শুরু করে দিল। এই পরিবেশে ওনারা আরো ভয় পেয়ে গেলেন এবং ওনারা দৌড়ে দৌড়ে সামনে আসলেন এবং আসার পরে ওনারা দেখলেন যে ওনাদের সামনে তিনটা রাস্তা চলে গেছে। কিন্তু ওনারা জানতেন যে বাজার থেকে ওনাদের বাসায় যাওয়ার তো একটাই রাস্তা, কারণ ওনারা বিকালবেলা বাজারে আসছেন এবং রাতেও হেঁটে আসছেন বাজারে। তো এখন এই অবস্থায় ওনাদের এইটুকু সিদ্ধান্ত নেওয়ার সময় নেই ওনারা কোন রাস্তায় যাবেন। তখন ওনারা দুজনে সিদ্ধান্ত নিলেন যে ওনারা মাঝখানের রাস্তা দিয়ে যাবেন, ডানে আর বাইরে সাইড রোড আছে সাইড রোড দিয়ে যাবেন না। এবং সেই রাস্তা দিয়ে ওনারা বেশ জোর পায় ওনার দ্রুত গতিতে হাঁটা শুরু করলেন। এই সময় ওনারা খেয়াল করলেন পিছনে তার দিকে ফিরে দেখলেন যে সেই গাছের কাকগুলো তার স্বরে চিৎকার শুরু করতেছে এবং মনে হচ্ছে যে কেউ যেন ওনাদের পিছনে ধাও করে আসতেছে। এটা দেখে ওনারা আবার দৌড় শুরু করলেন এবং দৌড়তে দৌড়তে ওনারা বেশ ক্লান্ত হয়ে গেলেন এবং ওনাদের হাঁটার গতি কমে গেল। এই সময় ওনাদের কানে একটা অদ্ভুত শব্দ আসলো। আপনারা যদি খেয়াল করেন যে অনেকগুলো মানুষ যদি কোনো জায়গায় বসে কথা বলতে থাকে, দূর থেকে কিন্তু আপনি কিছু শব্দ শুনবেন গম গম, কিন্তু কথাগুলোর অর্থ বুঝবেন না, অর্থাৎ তারা কি বিষয়ে কথা বলতেছে সেটা আপনি বুঝবেন না। এটা সাধারণত দেখা যায় যে আপনি গ্রামের হাটে যদি যান দূর থেকে এই আওয়াজগুলো পাওয়া যায়, এরকম একটা আওয়াজ ওনাদের কানের পাশ দিয়ে যাচ্ছে। তো এটাতে ওনারা ভয় পেয়ে গেলেও ওনারা ওই দুলা ভাই আর এই ডাক্তার সাহেব বললেন যে দাঁড়ানো যাবে না, আমরা দ্রুত পায়ে এগিয়ে যাব। এই সময় যখন ওনারা এগিয়ে যাচ্ছেন, নিশুতি রাত, চারধারে মাঠ এবং সেই মাঠের টমেটো ক্ষেত, এই সময় একটা নতুন জিনিস ওনাদের কানে আসলো। সেটা হলো, অর্থাৎ যদি আপনি কোনো জলসাতে বা মাহফিলে যান তখন দেখবেন যে তো এইরকম শব্দ ওনাদের কানে আসলো। তো ওনারা তো অবাক, ওনারা দেখতেছেন ওনাদের আশেপাশে কি কিচ্ছু নাই, শুধুমাত্র টমেটো ক্ষেত যেগুলো ওনারা দিনের বেলা দেখছেন। এইখানে এই রাতের বেলা রাত প্রায় তিনটা সাড়ে তিনটার সময় আপনার এই জলসা কোথেকে আসবে, যাক দুজনে হাত ধরাধরি করে জোরে পা চালিয়ে ঘরে এসে ঢুকে পড়ল, ঢুকে পানি খেয়ে চুপচাপ ঘুমিয়ে গেলেন। তো পরদিন সকালবেলা ওনার বাড়ির সেই আত্মীয়দের সাথে একজনের সাথে বললেন এই কাহিনীটা, যে আমরা একটু ঘরের বাইরে বেরিয়েছিলাম। বলো কেন তোমরা বেরিয়েছিলে? বলে না আমরা কোথাও যাইনি, আমরা বাসার আশপাশ দিয়ে হাঁটতেছিলাম। বলে দেখো এই এলাকাটা এমনিতেই ভালো না, এখানে রাতের বেলা ডাকাতরা মানুষ মেরে ফেলে দিয়ে যায়। এছাড়াও কিছু প্রচলিত মিথ আছে, যে এখানে এই ধরনের কিছু ঘটনা ঘটে, এর জন্যই তোমাদেরকে মানা করছিলাম যে আমাদের বাড়ির সীমানার বাইরে বেরোবে না। তো যাই হোক, পরদিন ওনার খালা এবং খালু ওনারা আসেন, এসে দুপুরে খাওয়া দাওয়া করেন। তো তখন ওনারা দুজন আবার বাসার থেকে বেরোন এবং আপনারা জানেন যে গ্রামের বাড়ির আশপাশে বাড়ির পুরনো মুরব্বী আছেন, তাদের সাথে বিষয়টা আলাপ করেন। তারা বলেন যে দেখো বাবা, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, আমরাও এই ধরনের শব্দ শুনি কিন্তু আমরা কেউ ঘর থেকে বেরোই না। তোমরা শহরের মানুষ, গ্রামের বিষয়ে আসলে এগুলো তোমরা জানো না, তো অচেনা জায়গায় এইভাবে বেরোতে হয় না। তো ওনার খালা খালু আসার পরে ওনারা একদিন ছিলেন, পরদিন আবার তারা ঢাকার শহরে ফেরত আসেন। তো এটার কোনো ব্যাখ্যা নাই, তবে এই গল্পের ভিতরে একটা মোড়াল আছে, সে মোড়ালটা হলো অচেনা জায়গায় এইভাবে অ্যাডভেঞ্চার করতে যেয়ে অনেকে অনেক বিপদে পড়ে, এবং আমাদের ডাক্তার ভাই এবং দুলা ভাই ওনারা বিপদে পড়ছেন, এবং আল্লাহর রহমতে ওনারা অল্পের উপর দিয়ে বেঁচে আসছেন। এই ধরনের কাজ কেউ করবেন না, কারণ সব জিনিসের ব্যাখ্যা নেই বা সব জিনিসকে ব্যাখ্যা দেওয়াও যায় না, এবং শুধু অলৌকিক বিপদ না, লৌকিক বিপদও থাকে। তো যার জন্য যেখানেই যাবেন বাসার মানুষ বা এলাকার মানুষের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই আপনাদের ভ্রমণগুলো নিরাপদ হবে। তো আজকের মতো এটুকুই, গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
ওয়েলকাম ব্যাক টু অদ্ভুতরে। ফিরে এলাম অদ্ভুতরে তার একবার, আর শুনলাম ডাক্তার এইচ এর মুখে ডাক্তার হোসেন ইমামের জীবনের একটি কাহিনী। বেশ লেগেছে আমার কাছে, বেশ ইন্টারেস্টিং ছিল কাহিনীটি, বেশ ভয়ের ছিল গ্রাম বাংলার কাহিনী, এবং যথারীতি বেশ ইন্টারেস্টিং ব্যাপারগুলো ছিল এখানে, যেগুলো মানুষকে মানুষের মনে ভয়ের উদ্রেক করে। ওই ওই সিচুয়েশনে যদি আপনি নিজেকে কল্পনা করেন, আপনি বুঝতে পারবেন সিচুয়েশনটা কতটা ভয়ের ছিল। যাই হোক, বেশ লেগেছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টোরি টেলারের কাছে, যার নাম হচ্ছে সানবীর আহমেদ। তিনি একটি কাহিনী পাঠিয়েছেন তার পরিচিত একজনের জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী। চলুন আমরা শুনে আসি সানবীর আহমেদকে।
আমি মোহাম্মদ সানবীর রহমান, ঢাকা গুলশান দুইয়ে থাকি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা, তার জীবনের একটা মর্মান্তিক ঘটনা, যার যে ঘটনার পরে তার জীবনটা পুরোপুরি পাল্টে যায়, এবং এখনো সে ওই ঘটনাটা সাফার করছেন। তো সরাসরি ঘটনায় চলে যাই। তো আমার ভাইটার নামটা আমি বলতে চাচ্ছি না, ওনার নামটা আমি ছদ্মনাম রাখছি নাদিম ভাই। তো নাদিম ভাই কাজের সূত্রে আজ থেকে 10 বছর আগে সৌদিতে যান, সৌদির জেদ্দা নামক একটি জায়গায়। সবাই হয়তো জায়গাটা কম বেশি পরিচিত। তো উনি কাজের তাগিদে ওখানে যান। তো প্রথমেই একটা ধোকা খান, ওনার যে যার মারফতে উনি সৌদি যান, উনি ওনাকে যে কাজটার কথা বলে নেন ওই কাজটা উনি পান না। এক প্রকার ওনাকে ওখানে ধোকা দেওয়া হয়। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন ঘোরাঘুরি করেন, কিন্তু কোন রকম কাজ জোগাড় করতে পারেন না। তো এরকম মাসখানে হয়ে যায়, উনি রাস্তাঘাটে এখানে ওখানে থাকেন, কোন রকম কাজ কাম করতে পারেন না, মসজিদে ঘুমান, মসজিদে খাবার খান, খুবই খারাপ অবস্থা, দেশেও ফিরে আসতে পারতেছেন না। তো এরকম এক সময় উনি একদিন এরকম একটা মসজিদে শুয়েছিলেন। তো এশার নামাজের পরে এক এরকম এক সৌদিয়ান সামনে আসেন। তো এসে উনি ইংরেজি বলতে পারতেন ওই সৌদিয়ান, আবার আমার ওই নাদিম ভাইও উনি বেশ শিক্ষিত লোক ছিলেন। তো ওনাকে প্রথমে আরবি ভাষায় জিজ্ঞেস করে, কিন্তু উনি আরবি বুঝতে না পারায় ওনাকে ইংরেজিতে জিজ্ঞেস করেন যে তুমি কোত্থেকে এসেছো, কোথায় থাকো, এগুলো জিজ্ঞেস করে যে তোমাকে অনেকদিন ধরে আমি দেখছি তুমি মসজিদে থাকছো, কোথায় তুমি কোথায় কাজ করো বা কোন দেশ থেকে আসছো। তো নাদিম ভাই বলে যে আমি এরকম আমাকে এরকম দালাল নিয়ে এসেছে, আমি ধোকা দিয়েছে, আমার কোনো কাজ কাম দেয় নেই, আমাকে এখানে ছেড়ে চলে গেছে। তো আমি প্রায় মাসখানে ধরে এদিক ওদিক ঘুরছি, কোনো কাজ কাম পাচ্ছি না, মসজিদে ঘুমাচ্ছি, খাচ্ছি, এই খুবই খারাপ অবস্থা আমার। তো ওই সৌদিয়ান লোকটা ভদ্রলোক ওনাকে বলে যে আচ্ছা তোমাকে যদি আমি একটা কাজ দেই তুমি কি করবে? তো নাদিম ভাই বলে অবশ্যই, আমি তো কাজের জন্য এখানে আসছি, আমি অনেকদিন ধরে কাজ খুঁজছি, পাচ্ছি না। আমি যে যে কাজই হোক আমি করব, যত কষ্টের কাজ হোক আমি করব। তো ওই সৌদিয়ান লোকটা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি একটা অ্যাড্রেস দেয় যে তুমি কালকে দিনের বেলা আমার ওখানে এসে দেখা করবা। তো নাদিম ভাই তো খুব খুশি হয় এবং আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিয়েছো। তো উনি পরের দিন সকালবেলা উনি চলে যায় ওই সৌদিয়ানের বাড়িতে। ওইখান থেকে বেশ কাছেই ছিল বাড়িটা। তো যাওয়ার পরে ওই ওনাকে ভিতরে নিয়ে যায় সৌদিয়ান, নিয়ে ওনার বেশ ভালো খাওয়া দাওয়া করায়। তো পরে ওই নাদিম ভাই বলে যে, আচ্ছা এবার বলেন আপনার কি কাজ করতে হবে। তো সৌদিয়ান বলে যে, কাজটা তোমার এখানে না, কাজটা হচ্ছে এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে একটা মরুভূমি, মরুভূমির ওইখানে তার একটা বাড়ি আছে, বাংলো বাড়ি আছে এবং কিছু পশু পাখি আছে। পশু পাখি বলতে উট, দুম্বা, ভেড়া এরকম কিছু পাখি পশু উনি পালন করে ওইখানে, ওনার নিজের প্রয়োজনে, নিজে খাবার জন্য। এবং অন্য একটা হোটেল আছে, হোটেল সাপ্লাই দেওয়ার জন্য। তো বলে যে তুমি ওইখানে, সৌদিন বলে তুমি ওইখানে দেখাশোনা করবা, ওখানে থাকবা, ওখানে খাওয়া দাওয়া করবা, সব সুব্যবস্থা আছে, কারেন্টের ব্যবস্থা আছে, কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে, সব সুবিধাগুলো ওনাকে বললো। এবং ভালো একটা অ্যামাউন্ট ওনাকে বললো, তোমাকে একটা ভালো একটা অ্যামাউন্ট তোমাকে বেতন দেবো মাস শেষে, যাতে তুমি বাড়িতে তোমার বাড়ি ফ্যামিলি ঠিক মতো তুমি দেখতে পারো। তো নাদিম ভাই তো খুব খুশি হয়, মহা খুশি, সেভাবে যে আল্লাহ অনেকদিন পর আমার মুখ তুলে তাকিয়েছে আমার দিকে। নাহলে এরকম এরকম সুযোগ সুবিধা সৌদিতে খুব মুশকিল পাওয়া। এবং তিনি প্রায় একটা মাস খুবই কষ্টে কাটান। তারপর যখন এই এই সংবাদটা শুনে তিনি আর দ্বিতীয় কথা বলেন না, তিনি বলেন যে হ্যাঁ আমি একেবারে রাজি। উনি আগে পিছে কোনো কিছু জিজ্ঞেস করেন না। তো উনি তারপরও ওই সৌদিয়ান বলে যে, ঠিক আছে তুমি করবে, কিন্তু কিছু তোমাকে কিছু সতর্কবাণী কিছু বলা উচিত, সতর্কতা উপলক্ষে, যে ওইখানটায় কিন্তু তোমার একা থাকতে হবে এবং আশেপাশে 2-4-10 কিলোমিটার ভিতরে কোনো বাড়ি ঘর মানুষ কিচ্ছু পাবা না, কোনো গাছপালা কিচ্ছু নাই, শুধু মরুভূমি, বালু আর বালু। এর মধ্যে তুমি থাকবে আর তোমার সাথে কিছু বোবা প্রাণী থাকবে, ওগুলো দেখাশোনা করবে। আর আমি মাঝে মাঝে যাবো, আর তখন তোমার খাবার দাবার এভরিথিং যা আছে সব ওইখানে দিয়ে আসবো। তো এই কথা শুনে নাদিম ভাই বলে যে হ্যাঁ আমি রাজি। আরেকটা কথা বলে রাখি, নাদিম ভাই কিন্তু প্রচন্ড পরিমাণে সাহসী এবং একজন সুঠাম দেহের অধিকারী, প্রচুর পরিমাণে শক্তি তার কাছে দেখলে বোঝা যায়। মনে হবে তাকে যদি কেউ হঠাৎ দেখে মনে হবে সে রেগুলারই জিম করে, এবং প্রচুর পরিমাণে সাহস। এবং তার একটা অভ্যাস ছিল, ভালো অভ্যাসই বলবো, যে তিনি এলাকা যত মানুষ মারা যেত উনি সবাইকে গোসল করাতেন এবং মাটি কবর খুঁড়তেন। এই বিষয়টা উনি খুব প্রসিদ্ধ এলাকায়, ওনাকে এক নামই সবাই চিনে। মানে প্রচন্ড পরিমাণে সাহস যাকে বলা হয়, এবং খুবই একজন ভালো মানুষ ছিলেন, নামাজ কালাম করতেন ভালো। তো এরকম উনি বলে যে না আমার কোনো সমস্যা নেই, আমি একা থাকতে পারবো। তো উনি কিছুদিন পরে, উনি প্রায় 2-3 দিন পরেই ওইখানে শিফট হয়ে যায়, ওনার মালিক গাড়িতে করে দিয়ে আসে। এবং যাওয়ার পর উনি দেখে ওনার খুব ভালো লাগে পরিবেশটা, শুনশান নিরিবিলি জায়গা, পুরো বাড়িটাই ওনার হিসেবে ওনারই হয়ে যায়, সাথে উট, দুম্বা, ভেড়া এগুলো তো আছি, বেশ একটা রাজকীয় ভাব চলে আসে। মানে সবকিছু নিজেরই মনে হয়, মালিকও বলে দিয়েছে যে তুমি সবকিছু নিজের মনে করেই ব্যবহার করবে, কোনো সমস্যা নেই, এবং প্রতি সপ্তাহে একবার এসে তোমাকে তোমার খাবার দাবার যা কিছু আছে সব দিয়ে যাওয়া হবে। তো নাদিম ভাই খুব খুশি হয়ে আল্লাহর কাছে খুব শুকরিয়া করে যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এরকম একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। যাই হোক, তো ওই মালিক যাওয়ার সময় বলে যায় যে সাবধানে থেকো, এবং একটা কথা, তুমি রাতের বেলা ভুলেও গেট খুলবা না এবং এই বাউন্ডারির বাইরে কখনো যাবা না। এই যে দুইটা গেট, একটা সামনের দিকে একটা পিছনের দিকে বাড়ির, এই দুইটা গেট সবসময় বন্ধ করে রাখবে। এবং আমি যখন আসবো আমি ফোন করে আসবো, যদি ফোন না করেও আমি আসি তারপর কিন্তু দরজা খুলবে না, ফোন করে আসতে হবে বা কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে সবসময়। তো নাদিমে বলে ওকে ঠিক আছে সমস্যা নেই সব ওকে। তো উনি চলে যায়, উনি ওনার মতো চলে যায়। যাওয়ার পরে নাদিমে থাকে, দিনের বেলা খুব সুন্দরই কাটে, রাত্র হয়। তো রাত্রে নাদিমে বলে ওনার ভাষ্য মতে যে রাত্রে মরুভূমির একটা আলাদা একটা সুর আছে, একটা শব্দ আছে যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে না যারা জনবসতিমূলক এলাকায় থাকে। মনে হবে কেউ অনেক দূর থেকে কুকরে কুকরে কান্না করে, এরকম একটা শব্দ হয়। তো নাদিম ভাই যেটা বললো, তিনি পরে যেটা এই করলেন যে এটা হচ্ছে যে মরুভূমির যে ঘূর্ণ বালির ঝড় হয়, ওই ঝড়ের ওই ঘূর্ণায়ন থেকেই এরকম একটা একটা শব্দের মতো সৃষ্টি হয়, যা মনে দূর থেকে মনে হয় যে কেউ হয়তো কান্না করছে। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে নাদিম ভাই একটা সময় অভ্যস্ত হয়ে যায়, এগুলো সয়ে যায় তার, এগুলো হয়ে যায় মানে একটাই হয়ে যায় আর কি, ইউজ টু হয়ে যায়। তো এরকম ভালোই চলছিল, কোনো সমস্যা ছিল না। তো নাদিম ভাই কি করতো দিনের বেলা, উনি বিকেল টাইমে যখন রোদের তাপটা একটু কম থাকতো, সূর্য অস্ত যাওয়ার কিছু আগে, বিকেল টাইমে সন্ধ্যার একটু আগে আর কি, ওই টাইমে উনি একটা ওখান থেকে একটা উট নিয়ে আশেপাশটা একটু ঘুরে আসতেন। আশেপাশ বলতে ধু মরুভূমি, যেদিকে তাকায় সেদিকে শুধু বালু আর বালু, কিন্তু তাদের বাড়ির পিছন সাইডটা ওইখান থেকে 2-3 কিলোমিটার দূরে গেলে একটা পাহাড় আছে, তিনি ওই পাহাড়ের ওখানে যেতেন। ওইখানে যে ওখান দিয়ে ওখানে কিছু ছোট ছোট গাছ ছিল, ওই যে এক প্রকার গাছ আছে ওইটাকে বলে বাওবাব গাছের মতন, ওইরকম এক প্রকার গাছ আছে। তো ওইখানে উনি যেতেন, ওইখানে যে ওখান থেকে ঘুরে টুরে আসতেন প্রত্যেকদিন। উনি এইটা করতেন বিকেলবেলা, ওনার এটা রুটিন ছিল, দুপুরে খাবারের পরে সবকিছু লক করে উনি ওই একটা উট নিয়ে ওইখানে ঘুরে আসতেন মনের প্রশান্তির জন্য। তো এরকম একদিন, যেদিন থেকে ঘটনাটা শুরু হয় ওই দিনের ঘটনা এটা, তো একদিন উনি এরকম যায়। তো অনেকক্ষণ বসে থাকে ওখানে, বসে থাকতে 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 একটা সময় উনি ঘুমিয়ে পড়ে, অজান্তে, উনি কখনো কিন্তু ঘুমায় না এই টাইমে। ওই দিন হঠাৎ করে উনি ঘুমিয়ে পড়ে, ঘুমানোর পরে তো ওনার খেয়াল নেই, হঠাৎ উনি ওনার ঘুম ভেঙে যায়, তন্দ্রা থেকে ঘুম হয়ে যায় আর কি। তো হঠাৎ ওনার ঘুম ভেঙে যায়, তো উনি উঠে দেখে কি চারোদিকে কুচকুচে অন্ধকার, মানে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে। উনি বেশ 3-4 ঘন্টা উনি এখানে ঘুমিয়ে পড়েছে অজান্তেই। তো উনি বেশ নিজের প্রতি রাগ হয় যে আমি এটা কি কাজ করলাম, বাড়িতে একা ফেলে এখানে আমি চলে আসছি, এবং আশেপাশে উনি তাকে থেকে উটটাও নেই, হয়তো উটটা চলে গেছে এরকম কিছু একটা হবে। তো উনি তখন ওর ভিতরে ভয় ভীতি কাজ করে না, কারণ উনি ওইখানে যেতে আসতে যেতে আসতে এটা ইউজ হয়ে গেছে এবং ওইখানে জায়গাটা পুরো ওনার পরিচিত হয়ে গেছে। তো উনি এইটা মানে ভয়ের কিছু চিন্তা করেনি তখনও। তো ওনার বেশি চিন্তা হচ্ছিল বাড়িটাকে নিয়ে, বাড়িতে আরো পশু পাখি এগুলো ছিল, এগুলোর খাবার দেওয়া বা আবার ঘরে নিয়ে ঢোকানো, এগুলো হাতগুলো সব রয়ে গেছে। এই জন্য উনি নিজের প্রতি খুব রাগ হয়েছে, আমি এরকম কিভাবে হয়ে গেলাম, কিভাবে আমি এরকম ঘুমিয়ে যাব। প্রায় 3-4 ঘন্টা উনি ওখানে ঘুমিয়েছিলেন। তো উনি কি করে আপনার ওইখান থেকে হাঁটা শুরু করে, ওইখান থেকে কিন্তু ওনাদের বাড়িটা দেখা যায়। বলছিলাম 3-4 কিলোমিটার দূরে, কিন্তু মরুভূমি তো, শুধু মরুভূমিতে শুধু ফাঁকা জায়গা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে, কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে এখানে মানে লাইট জ্বলতেছে আর কি বাড়ির ভিতরে। ওইখানে অটো সিস্টেম ছিল যে সন্ধ্যা হলেই লাইট অটোমেটিক গেটের লাইট গুলো চলবে, এরকম দূর থেকে লাইটের আওয়াজ দেখতেছে। উনি ওই বরাবরই হাঁটা শুরু করেন, তো হাঁটতে থাকেন, 3-4 কিলো রাস্তা মোটামুটি সময় লাগে হাঁটতে হাঁটতে। উনি প্রায় মাঝপথে আসেন, আসার পরে উনি খেয়াল করেন যে ওনার বাড়ির গেটের বরাবর ওখান থেকে মোটামুটি গেটটা ক্লিয়ার দেখা যায়, মোটামুটি দেখা যায় আর কি। উনি দেখেন গেট বরাবর কি যেন একজন দাঁড়িয়ে আছে এবং তার হাইট গেটের থেকে বেশি। গেটটা প্রায় 10 ফিটের কাছাকাছি ছিল হাইট। লোকটার মাথা গেটের উপরে চলে গেছে, কারণ অনেক লম্বা। তো উনি মনে মনে বেশ চিন্তিত হয়ে পড়ে যে কি চোর ডাকাত আবার আসলো নাকি। আর আর লম্বাটা লম্বা, অনেক লম্বা, উনি মানে ভয় পাচ্ছেন যে চোর ডাকাত যদি হয় আমি একা কি করব। তো উনি কিছু চিন্তা না করে উনি ওখান থেকে দৌড়ানো শুরু করে ওই বাড়ির দিকে মুখ করে। তো দৌড়াতে থাকে উনি যখন একবার দৌড়াতে বাড়ির কাছে চলে আসে গেটের কাছে, দেখে কেউ নেই। উনি বেশ অবাক হয়ে যান এবং বলেন যে কি ব্যাপার, আমি ওখান থেকে স্পষ্ট দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, কালো আলখাল্লা পরা, মাথায় পাগড়ি, এখন দেখি কেউ নেই। এবং উনি আশ্চর্য ভাবে লাইট মানে দেখে যে ওখানে বালুর মধ্যে যদি কেউ দাঁড়ায় অবশ্যই তার পায়ে ছাপ পড়বে, কিন্তু ওখানে কোনো ছাপ কিছুই ছিল না। উনি বেশ অবাক হয়ে যান, তারপর অত কিছু চিন্তা না করে উনি ভিতরে চলে যান। ভিতরে গিয়ে উনি ফ্রেশ ট্রেশ হন এবং সব ওনার ওই যে উর্দুম্বা গুলো ছিল সব যথাযথ স্থানে রেখে উনি ঘরে চলে আসেন। এসে ফ্রেশ ট্রেশ হয়ে উনি রান্না বসিয়ে দেন। তো রান্না বসিয়ে দেওয়ার পরে উনি বেশ রান্না প্রায় শেষের পথে তখন উনি একটা শব্দ শুনতে পান যে গেট কেউ নক করছে পিছনের গেটে। ওই যে গেটে উনি একটা লোক দাঁড়িয়ে দেখেছিল, দাঁড়িয়েছিল যে লোকটা, ওই গেটে একটা নক হচ্ছে, টোকা দিচ্ছিল। তো উনি কি করে, উনি চলে যায় গেট, কিছু মনে না করেই উনি হাতে একটা টর্চ ছিল, টর্চটা নিয়ে উনি চলে যায় গেটে। তো উনি দেখে যে একটা লোক দাঁড়ান, মাথায় পাগড়ি পরা, লোকটা গেট তার মাথাটা গেটের উপরে, মানে এতটা লম্বা উনি, 10 ফিট গেটের উপরে তার মাথা। তো এটা দেখে উনি বেশ চমকে যায়। ওই ওই সেম উনি যে দেখেছিল যে যে আসার পথে যে একটা লোক গেটের সামনে দাঁড়িয়ে আছে, তো ওই ভাবে সেম ওই লোকটাই, ওই রকমই আলখাল্লা পরা কালো। তো ওনার দিকে তাকিয়ে দাঁত বের করে আসছে। ওনার তো বেশ ভয় পায়, উনি বেশ ভয় পেয়ে ওই কিছু নাম এই করে পিছন দিকে দৌড় দেয়। এবং দৌড় দেওয়ার পরে উনি ওনার যে দরজার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়। এতটা ভয় পায় উনি ওখানে সেন্সলেস হয়ে যায়। তারপর তার কাছে মনে নেই। এটা হচ্ছে তার মানে ওইখানের মানে ওই ওই শেষ, মানে এরপরে তার কিছু মনে নেই। তারপর তার ঘুম ভাঙে, সে তাকিয়ে দেখে সে একটা হসপিটাল। তো তার কাছে মনে হচ্ছিল যে সে মাত্র মনে হয় কিছুক্ষণ আগেই সে অজ্ঞান হয়ে গেছে এবং তার জ্ঞান ফিরে দেখে সে হসপিটালে। সে বেশ অবাক হয়ে যায়, আমি এইটুকু সময় মধ্যে হসপিটাল চলে আসলাম, আমি এই মাত্র অজ্ঞান হয়ে গেলাম লোকটারে দেখে। সে বেশ অবাক হয়ে এদিক ওদিক তাকাতে থাকে। তো দেখে কেউ নেই হসপিটালে, সে একা। তো কিছুক্ষণ পরে একজন নার্স আসে, হয়তো তার কোনো মেডিসিন দেওয়া ছিল, এসে দরজার সামনে থমকে দেয়, থমকে দেয় এবং উল্টা একটা দৌড় দেয়। সে বেশ অবাক হয়ে যায়, কি ব্যাপার, নার্স আমাকে দেখে দৌড় দিল কেন? তো সে কোনো মতে উঠে হেলাম দিয়ে বসে, দেখে সে তার শরীরে প্রচন্ড ব্যথা, সে শরীর নাড়াতে পারছিল। সে একটা বালিশে হেলান দিয়ে বসে, বসার পরে দেখে যে 3-4 জন ডাক্তার এবং তার সাথে আরো লোকজন সবাই দৌড়ে আসতেছে। দৌড়ে এসে সবাই ওই রুমটার মধ্যে ঢুকে তার সামনে আসে, এসে সবাই চেক আপ করতেছে এবং সবাই মানে বেশ খুশি এবং সবাই মানে বলতেছে, মানে আরবি ভাষায় বলতেছে, তাদের মতে বলতেছে। তো বুঝতে পারলো যে একজন বলতেছে যে কারোর ফোন দিতে বলতেছে। তো ফোন দিল তাকে, যেন ফোন দিয়ে কথাবার্তা বললো। তো সে কিছু বলতে পারতেছে না এবং সে মানে মানে সে এক প্রকার স্তব্ধ হয়ে গেছে, মানে একই তো সে অজ্ঞান থেকে মাত্র জ্ঞানে আসলো এবং এইসব কার্যকলাপ দেখে সে ভীষণ অবাক হয়ে গেছে এবং সে স্তব্ধ হয়ে চুপ করে বসে। তো কিছুক্ষণ পরে দেখলো তার সেই মালিক আসছে, আসার পরে সে দৌড়ে আসলো, আয়সা নাধিম পেরে জড়াই ধরলো, জড়াই ধরা দোয়া টক কি যেন বললো, ফুটু দিল। তারপর মানে বললো যে ডাক্তার কি যেন বললো যে তাকে কি নিয়ে যাওয়া যাবে কি না এসে, আর বললো যে ডাক্তার হয়তো বলছে যে আরবিতে বলছে, হ্যাঁ নিয়ে যাও। তো সে গাড়ি করে তাকে নিয়ে গেল তার বাড়িতে।
নাদিম বিবি। নাদিম ভাই কিন্তু বেশ অবাক, সে আগা মাথা কিছুই বুঝতে পারতেছে না, সে জাস্ট তাকিয়ে আছে। তো সে বাড়িতে যাওয়ার পরে তাকে সে বাড়িতে যাওয়ার পরে তার প্রায় এক সপ্তাহ তার ওই যে তার সে যে অবাক হয়ে যায় ওই বিষয়টা কাটতে তার এক সপ্তাহ লেগে যায়, জিনিসটা কি হয়েছে সে বুঝতেই পারে না। আর ওই মালিকও তাকে কিছু জিজ্ঞেস করে না, ঠিক আছে। তো এরকম পরে এক সপ্তাহ পরে মোটামুটি স্বাভাবিক অবস্থায় আসে, আসার পরে সে মালিককে জিজ্ঞেস করে যে কি আমি আমি কিছুই বুঝতেছি না, আমি এরকম কেন, মানে আমি আমি ওইরকম। তো ঘটনাটা খুলে বলে ফার্স্টে মালিককে যে এরকম এরকম লোকটা দেখি আমি, দেখে আমি ওখানে দরজার সাথে বাড়ি গিয়ে সেন্সলেস হয়ে যাই, তারপর আর আমার আমার কোনো ই থাকে না, আমি চোখ খুলে দেখি আমি হসপিটালে। তবে এইভাবে কাহিনী। তো মালিকটা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, বলে আরবি ভাষায় বলে, মানে ইংরেজিতে বলে যে যে তুমি আমরা আমরা কিন্তু ভেবেছিলাম তুমি মারা গেছো। তো সে অবাক হয়ে যায়, কি বলে আমি মারা গেছি মানে? তো বলে যে তুমি জানো তুমি কতদিন পর তোমার জ্ঞান ফিরছে? বলে না আমি তো আমার মনে হয় আমি কিছুক্ষণ আগে অজ্ঞান হয়ে গেছি সেই লোকটাকে দেখে। সে বলে না তুমি দীর্ঘ তিন মাস ধরে কমাইছিলে, তুমি তিন মাস পরে আজকে তুমি তোমার জ্ঞান আসছে। এই কথা শুনে তো নাদিম ভাই বেশ অবাক হয় এবং খুবই অবাক হয়। সে সোফা থেকে এক পোকা পড়ে যাচ্ছিল, তো এই সৌদি ওনাকে ধরে বসে যে বলে যে তিন মাস, আমার তো মনে হচ্ছে আমি কিছুক্ষণ আগেই অজ্ঞান হয়ে গেছি। তো নাদিম ভাই বলে যে আচ্ছা আমার পুরো বিষয়টা খুলে বলো, আমার কি হয়েছিল, আমি এখানে হসপিটালে আসলাম কিভাবে এবং তিন মাস কিভাবে কমাইছিলাম সবকিছু আমার খুলে বলো। তো সৌদিন বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে বলতেছি, ঘটনা হয় কি তুমি তুমি যখন অজ্ঞান হয়ে যাও ওই সময় কাহিনী তো তোমার কাছ থেকে শুনলাম, এবং তুমি অজ্ঞান হওয়ার পরে কাহিনীটা আমার কাছ থেকে শুনলাম। তো আমি তোমাকে কল করি ওই দিনে, তুমি যদি অজ্ঞান হয়ে যাও ওই দিনই তোমাকে আমি কল করছিলাম যে কোনো একটা কারণে, কিন্তু তুমি কল ধরো নি। বেশ কয়েকবার তোমাকে কল করি কল ধরো না, আমার কেমন যেন সন্দেহ হয়। আমি পরের দিন সকালে আমি গাড়ি নিয়ে আসি, আসার পরে প্রথমে আমি খেয়াল করি যে সামনের গেটটা বন্ধ। তো আমি ভাবছিলাম হয়তো তুমি ভিতরে আছো, তো আমি অনেকক্ষণ নক করি দরজা, অনেকক্ষণ নক করি, কিন্তু তোমার কোনো খবর নেই। তো খবর নাই, আমি কি করি যে দেখি পিছনের গেটটা দিয়ে কোন রকম তোমাকে খবর দেওয়া যায় কিনা। তো আমি পিছনে যাওয়ার পরে দেখি পিছনের ঘরটা হাট করে খোলা, আমি তো বেশ অবাক হই এবং বেশ ভয় পেয়ে যাই, দৌড়ে ভিতরে ঢুকি, ঢুকে দেখি পিছনের দরজাও খোলা, ভিতরের দরজাও খোলা। আমি ভিতরে ঢুকি, পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজি কিন্তু কেউ নেই বাড়িতে, পুরো বাড়ি ফাঁকা, এবং আমার এক গোয়ালের একটা উট বা একটা দুম্বা বা একটা ভেড়া কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, মনে হচ্ছে এই বাড়িতে কিছুই নেই, মনে কোনো প্রাণের ছোঁয়া নেই। আমি বেশ অবাক হয়ে যাই এবং অবাক, এবং আরেকটা জিনিস আমার সন্দেহ হয় যে তুমি হয়তো এগুলো নিয়ে চলে গেছো। তো ফার্স্ট অফ অল এটা আমার মনে হয় যে তুমি হয়তো এগুলো চুরি করছো। তো আমি পুলিশকে কনফার্ম করি, তো পুলিশ আসে, আসার পরে পুলিশও চেক আপ করে, তাদের মতো ইনভেস্টিগেশন করে, করার পরে পুলিশ বলে যে ওই লোকের মানে ওই লোকের মোবাইল মানে মোবাইল ফোন ছিল কিনা। সে বলে হ্যাঁ মোবাইল ফোন ছিল, কিন্তু আমি ওই দিন কল কল দিই কিন্তু কল ধরে না, রিং হয় কিন্তু ধরে না। তার পুলিশ বলে আবার কল দাও, বলে ওই ছয় দিন কল দিল, কল দিয়েছে হ্যাঁ রিং হচ্ছে কিন্তু ফোন কেউ রিসিভ করছে না। এবার বেশ ঘাবড়ে যায়, পুলিশ বলে যে না এটা চুরির কেস না, এটা হয়তো কোনো একটা ও কোনো একটা বিপদে পড়েছে, যদি চুরি বা কিছু হতো তো ফোন অফ করে দিত, সিম নষ্ট করে ফেলাইতো, যে কোনো একটা কিছু করতো। তো সৌদিন বলে তাহলে কি করা যায়, তো পুলিশ বলে আচ্ছা আমরা তাহলে আশেপাশটা খুঁজি, আশেপাশটা খুঁজি আগে সার্চ করি কোনো কিছু পাওয়া যায় কিনা। তো ওই পুলিশের যে দল ছিল ওরা খোঁজ করতে থাকে আশেপাশে, আশেপাশে চারপাশে যা আছে খোঁজ করতে থাকে। তো এর মধ্যে একজন পুলিশের একজন উনি আড়তে আড়তে ওই পিছন সাইড দিয়ে ওই আপনার যে পাহাড় গুলো যে ওইদিকে আড়তে থাকে, কিছুটা দূরে যেয়ে দেখে কি একটা সাদা কি একটা যেন বাতাসে উঠতেছে। তো পুলিশে অন্য সবাই ডাকবে যে দেখো ওখানে কি যেন আমি দেখতেছি। তো সবাই মিলে ওখানে যায়, যায় দেখে তুমি ওইখানে ওই যে পাহাড়ের ওইখানে পড়ে আছো এবং তোমার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় এবং তোমার শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস খুবলে নেওয়া হয়েছে। আমরা একবার ভাবছি তুমি মারা গেছো, হয়তো কোনো বন্য পশু মরুভূমির কোন পশু হিংস্র পশু তোমাকে আক্রমণ করছে এবং যার কারণে আমার পশুগুলোকে হয়তো ওরা খেয়ে ফেলছে, এরকম কিছু একটা আমি আইডিয়া করি এবং তোমাকে তুমি হয়তো মারা গেছো। আমি সবাই পুলিশে এবং আমিও সবাই দেখেছি হয় তুমি মারা গেছো, তোমার কোন হৃদস্পন্দন আসছিল না, তো সবাই ধরে নেয় তুমি মারা গেছো। তো তোমাকে পুলিশ গাড়িতে করে আমরা চলে আসি। তো আসার পথে তোমার সাথে যে পুলিশরা বসেছিল তারা খেয়াল করে যে কিছুক্ষণ পরেই তোমার শ্বাসপ্রশ্বাস চলছে। তারা বেশ অবাক হয়ে যায় এবং বলে যে না এই লোক তো মারা যায়নি। তো দ্রুত হসপিটালের দিকে যায়, যাওয়ার পরে তোমাকে এই হসপিটালে ভর্তি করা হয় এবং এই দীর্ঘ 3 মাস পরে তোমার জ্ঞান ফিরছে। সবাই ভেবেছিল যে তুমি হয়তো তোমার আশায় ছেড়ে দিয়েছিল সবাই। তো এই 3 মাস পরে তোমার এই জ্ঞান ফিরল, এই হচ্ছে তোমার ঘটনা। তো নাদিম ভাই তো সব শুনে তার বলার আর কিছুই থাকে না, সে খুব আপসেট হয়ে পড়ে যে আমি 3 মাস আমার জীবন থেকে চলে গেল আর আমি এরকম একটা পরিস্থিতিতে পড়লাম। তো ওই সৌদিয়ানকে সে বলে যে আচ্ছা আমার সাথে কি ঘটেছিল, এটার কি কোনো ব্যাখ্যা আছে? ওই সৌদিয়ান বলে যে শোনো তোমাকে আমি বলি নাই, আর তোমাকে কাজের আগে আমি বলছি যে তোমার তোমার সাহস আছে কিনা বা তুমি তোমাকে আমি সতর্ক বানিয়ে দিয়েছিলাম যে এরকম কাজ তুমি করবে না, রাতের পরে যত কিছু হোক যে আমি এসে স্বয়ং ডাকি তাও তুমি গেট খুলবে না, কিন্তু তুমি কি করেছো তুমি ভালো জানো আর আল্লাহ ভালো জানে, আর তোমার উপরে আল্লাহ সদয় আছে বলে তুমি আজ পর্যন্ত বেঁচে আছো। আমি তোমাকে যে ব্যবস্থা আমরা পেয়েছি হয়তো আমরা ধরে নিয়েছিলাম তুমি তোমার মৃত। তো বলে যে এই ঘটনা ওখানে ওই এলাকায় একটা জিন আছে, খুবই বদ জিন, যেটা আর কি এরকম মানুষকে ভয় দেখায় এবং মেরে ফেলে। তো তোমার আগেও আমি একজন ওইখানে নাইট গার্ড রাখছিলাম, তাকে আর খুঁজেই পাওয়া যায় না। তো নাদিম ভাই বলে আমি তো প্রত্যেক দিন ওইখানে যেতাম, প্রত্যেক দিন বিকালবেলা আমি ওইখানে উঠ নিয়ে যেতাম কিন্তু কিছুই কখনো ফিল করিনি বা অনুভব করিনি। তো লাস্ট যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে তখন আমি এইরকম একটা লোককে আমার গেটের সামনে দাঁড়ানো দেখি, এই এছাড়া আর কোনো কিছু। তো এরকম তারপরে তিনি আর ওইখানে আর থাকেন না, তার শরীরে প্রচুর পরিমাণের সমস্যা দেখা দেয়, তিনি অনেক শুকিয়ে যান। আমি আগে বলেছি তিনি একজন সুঠামদের অধিকার ছিলেন কিন্তু তিনি এই ঘটনার পরে তার শরীর একেবারেই কাহিল হয়ে যান এবং তিনি অসুস্থ হয়ে যান, যার কারণে তিনি দেশে চলে আসেন। আসার পরে তিনি ওই আসার পরে আর উনি ওখানে আর যাননি ফিরে। তো উনি বাংলাদেশে যখন আসেন আসার পর উনি এখনো বেঁচে আছেন কিন্তু ওনার শরীর ওই ওরকমই, যত ডাক্তার কবিরাজ যত কিছু দেখানো শরীর আর ভালো হয় না, ওই চিকুন হয়ে গেছেন, রোগা পাতলা ওরকমই থাকেন, এখনো আছেন উনি। তো এই ছিল আমার ঘটনা, আমার নাদিম ভাইয়ের ঘটনা। তো আমার কাছে আর অনেক ঘটনা আছে, আমার নিজের সাথে কিছু ঘটনা আছে, তারপর আরো কালেক্টিভ কিছু আছে আশেপাশে, প্রচুর পরিমাণে ঘটনা আছে। আমি আস্তে আস্তে যদি এই ঘটনা শেয়ার হয় চেষ্টা করব আস্তে আস্তে একটা ঘটনা দিতে। তো বাবু ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা শো পরিচালনা করার জন্য এবং সকল শ্রোতাবৃন্দদের অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
আরো একবার চলে এলাম অদ্ভুত রেতে এবং শুনলাম সানবীর রহমানের শেয়ার করা একটি ঘটনা, এবং ঘটনাটি তার পরিচিত একজনের সাথে ঘটেছিল, তিনি সেটি শেয়ার করেছেন আমাদের কাছে, এবং বেশ অন্যরকম একটি ঘটনা। অন্যরকম বলছি এই কারণে, কারণ এই ঘটনাতে যার সাথে ঘটেছে 3 মাস তিনি কোমায় ছিলেন, তার জ্ঞান ছিল না, খুবই আশ্চর্যজনক ব্যাপার। এবং এমন ভীতিকর কিছু তিনি একটা দেখেছিলেন বা কোনো একটা প্রভাব তার উপর পড়েছিল যার ফলে 3 মাস তিনি তার জ্ঞানের বাইরে ছিলেন, অন্য একটি জগতে ছিলেন, তিনটি মাস তার কোনো কিছুই খেয়াল ছিল না। তো এই ব্যাপারটা খুবই অন্যরকম একটা ব্যাপার, খুবই দুঃখের ব্যাপার। তিনটি মাস মানুষের জীবন থেকে চলে যাওয়া সহজ কথা নয়। আর তিনি দেখেছিলেন যা তা তো শুনলেন, বর্ণনা দিয়েছেন তিনি, সানবীর রহমান তিনি বর্ণনা দিয়েছেন কি ঘটেছিল সেই ব্যক্তির সাথে। তো মধ্যপ্রাচ্যের এই ফার্ম বা ফার্ম হাউস পাহারা দেয়া নিয়ে অনেক ঘটনা কিন্তু আমরা শুনতে পাই এবং আমাদের কাছে এখনো কয়েকটা কাহিনী এরকম জমা আছে তাদের এই ফার্মের। এবং তারা মাজরা বলে, আমার যদ্দূর আমি যদ্দূর পড়েছি মাজরা বলে। তো এই এই জায়গাগুলো নিয়ে কিন্তু অনেকগুলো কাহিনী এরকম জমা পড়েছে এবং আমরা অতীতেও শেয়ার করেছি বেশ কয়েকটা কাহিনী। তো এই কাহিনীগুলো অনেকে লেখেন যে ভাই একই রকম কেন, আমি একটা কথা বলতে চাই একই রকম কেন সেটা আমি বলতে চাই। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে এই মরুভূমিতে এই ভেড়া পালন বা উট পালন, উটের খামার, ভেড়ার খামার, এই জিনিসগুলো কিন্তু আসলে আছে এবং তারা কিন্তু ঠিক এইভাবেই পালন করে। এবং আমি যতদূর জানি যে যারা এই কাহিনী শেয়ার করছেন বা আমি এরকম মানুষের সাথেও আমার দেখা হয়েছে, তিনি আমি যখন রেডিওতে ছিলাম শেয়ার করতাম কাহিনী একটি অনুষ্ঠানে, তখন কিন্তু এরকম কিছু মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন, তারা মধ্যপ্রাচ্যে ছিলেন এবং দেশে এসছেন ছুটিতে এবং তিনি একটা কাহিনী শেয়ার করতে চেয়েছেন আমার কাছে। তা আমি তার সাথে যে শুনেছি কাহিনী, তো তারা কিন্তু এই ধরনের বলেছেন যে ভাইয়া যে ফার্মে আমরা কাজ করি সেই জায়গাটা এইরকম একদম, মানে বর্ণনা যে দিয়েছেন বর্ণনাটা আসলেই আপনি যদি আসলেই ঝুঁকে যেতে পারেন তার বর্ণনার মাঝে, আপনার কাছে মনে হবে যে অন্যরকম একটা পরিবেশ। আমার মনে হয় না খুব কম মানুষই সেখানে মানে বসবাস করতে পারবে, এতটুকু গাটস হবে, মানে এতটুকু সাহস তার থাকবে। বিশেষ করে আমাকে যিনি বর্ণনা দিয়েছিলেন তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যে তিনি সেখানে থেকেছেন তার কাছে কেমন লেগেছে, তিনি বলেছিলেন যে ভাইয়া এই জায়গাটাতে আমি যেখানে ছিলাম সেখানে জেনারেটর দিয়ে চালাতে হতো, জেনারেটর দিয়ে সেখানকার ফ্যান চলতো, জেনারেটর দিয়ে সেখানে এসি চলতো, এসি ছাড়া থাকার কোনো উপায় ছিল না, এসি চলতো। এবং তার যে ঘরটা ছিল সেটা ছিল একটা ক্যারাভ্যান টাইপের, মানে একটা ট্রেইলার ট্রেইলার টাইপের, সেটাকে ঘর বানানো হয়েছে, পরে ঘর বানানো হয়েছে। এবং সেখানে মানে দরজা জানালা মানে খুব একটা যে ডিফারেন্ট মানে বড় প্রশস্ত তা না, ট্রেলার হোমের দরজা যেরকম থাকে সেরকম। এবং এটার মধ্যে ইনসুলেশন করে এসি লাগানো হয়েছে, উইন্ডো টাইপ এসি। এবং সেখানে থাকতেন, খুব কষ্ট হতো, তিনি বলেছেন যে প্রচন্ড কষ্ট হতো, সন্ধ্যার পরে পরিবেশটা এতটাই ভৌতিক হয়ে যেত সেটা বলার মতো না। তো আমাকে যিনি কাহিনী শেয়ার করেছিলেন তারা দুইজন থাকতেন সেখানে, দুজন মানুষ থাকতেন, এবং বলতেন যে আমরা দুজন মানুষ থাকতো আমাদের কলিজা শুকিয়ে যেত এবং অনেক রকমের শব্দ শুনতে পেতাম ভাইয়া। তিনি কিন্তু সেরকম কিছু দেখেননি যেটা অনেকে বর্ণনা করেন, সেরকম কিছু দেখেননি, বাট তিনি বলেছেন দেখাটা অস্বাভাবিক কিছু নয়, প্রচন্ড রকম ভয় পেতেন, অনেক রকম শব্দ শুনতেন তাদের ট্রেলারের বাইরে, যেটা কোনো পশুর পক্ষে করা সম্ভব না। তিনি জানেন যে মরুভূমিতে কুকুর আছে, ভয়ঙ্কর কুকুর, এবং সেই কুকুর চলে আসবে না ট্রেলারের কাছে, আসার কথা না, যেখানে তার ট্রেলার আছে এবং সেখানে তারা ওখানে আসবে না, তাদের জায়গাটা এতটুকুই সিকিউরড, তো সেখানে আসে না। তিনি বলতেন উদ্ভট টাইপের, মনে হতো যে মানুষজন হাঁটছে এবং তারা ঝগড়া করছে তাদের আশেপাশে। এবং মানে ঝগড়াটা বোঝাতে, যেমন ধরেন আপনি এমন কোন জায়গায় আছেন টিনের ঘর এবং আপনার ঘরের বাইরে যদি মানুষ ঝগড়া করে এবং তারা হেঁটে যায়, তর্ক করে, শব্দ করে, তাদের ঝগড়ার শব্দ এবং নারী পুরুষের ঝগড়া এবং খুব উদ্ভট টাইপের মনে হয়। তিনি বলেছেন অনেকটা মনে হতে বানর, মানুষ বা বানর মারামারি করছে তাদের ট্রেলার হোমের বাইরে এরকম লাগতো। বাট তাদের যেখানে তাদের এই খামারটা ছিল তার আশেপাশে এরকম কোন সম্ভাবনাই নাই কিছু আসার। তো এছাড়াও অনেক রকমের শব্দ পেতেন তারা, হঠাৎ হঠাৎ দুর্গন্ধে ভরে যেত, ভয়ঙ্কর দুর্গন্ধে ভরে যেত। আর এই যে একটু আগে সানবীর রহমানের কাহিনী যে মরুভূমির একটা গোঙানির কথা বলা হয়েছে বাতাসের, এটা আছে। এবং এই বাতাসটা অনেকটা গোঙানি অথবা হুইসেল, এই ধরনের হুইসেল কিন্তু এই হুইসেল যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন তারাও কিন্তু পান। এটা মরুভূমির হুইসেল না, নিউ ইয়র্কে যারা থাকেন শীতকালে তারা অনেকেই বিল্ডিং এর মাঝে জানালার কাছে প্রচন্ড রকমের হুইসেল শব্দ শুনতে পান। বিল্ডিং এর মাঝ দিয়ে প্রচন্ড জোরে বাতাস প্রবাহিত হয়, আপনারা জানেন যারা নিউ ইয়র্কে থাকেন। মানে আমি সেখানকার, আমি যেহেতু মরুভূমিতে থাকিনি বাট নিউ ইয়র্ক শহরে আমি হুইসেল শুনেছি, এবং যেই শব্দের বর্ণনা দিয়েছেন ওই যে ভদ্রলোক যার যে যিনি মিডল ইস্টে ছিলেন তার বর্ণনার সাথে অনেকটাই মিলে যায়, এই জন্য আমি সিমিলারিটি বলছি। এক ধরনের হুইসেল ক্রিয়েট হয় এবং সেই হুইসেলটা শুনতে কিন্তু অন্যরকম লাগে। মরুভূমিতে নাকি এরকম একটা হুইসেল আছে, বাতাস যখন বয়ে যায় একটা হুইসেল তৈরি হয় এবং মানে অন্যরকম, হঠাৎ করে মনে হয় যে গুঙিয়ে উঠেছে বাতাস, বাতাসটা অনেকটা ঘুঙিয়ে উঠেছে এরকম লাগে, এবং বালির ঘূর্ণি তৈরি হয় ইত্যাদি ইত্যাদি। তো অনেক কিছু দেখেছেন। তিনি বলেছেন মরুভূমিতে অনেক কিছু থাকাই স্বাভাবিক, রাতে দরজা নক হওয়া স্বাভাবিক, এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার যারা খামারে থাকে। তো সুতরাং এত কিছু আজকে ব্যাখ্যা করার প্রয়োজনটা এই কারণে দিলাম যে এখনো অনেকগুলো কাহিনী পড়ে আছে আমাদের কাছে, অনেকেই মধ্যপ্রাচ্য থেকে শেয়ার করেছেন আমাদের কাছে, এবং এই কাহিনীগুলো আমাকে কয়েকজন বলেছেন যে এই কাহিনীগুলো অনেকটা সিমিলার লাগে। আসলে এই ব্যাপারটাই এরকম। হ্যাঁ, আমাদের গ্রাম বাংলায় আমরা যেমন শুনি যে একটা একটা ঘটনার সাথে একটা ঘটনা সিমিলার থাকে, এরকম মধ্যপ্রাচ্যে এই খামারের ঘটনাগুলো সিমিলার, এবং যারা সেখানে থাকে তারা কিন্তু এই জিনিসটাকে মাথায় রেখেই থাকে যে ওইখানে এই ধরনের জিনিসপত্র আছে, মরুভূমিতে জিন আছে। এবং আপনি যদি মানে আমি এজ এ মুসলিম আমি বলি যে মুসলিম হলে আমাকে জিন বিশ্বাস করতেই হবে, আমাদের পবিত্র গ্রন্থে জিনের কথা বলা আছে। এছাড়াও অন্যান্য ধর্মেও এটাকে বিভিন্নভাবে এটার কথা বলা আছে। আপনারা খ্রিস্টানিটিতে থাকবেন, আপনারা ডিমনের কথা জানেন, মানে অনেকেই কিন্তু গেট পজেসড বাই ডিমন, এবং এটা ইউরোপে অনেক জায়গায় হয়, আমাদের দেশে কতটা হয় অনেকে হয়তো বলেন না। তো এই ব্যাপারগুলো কিন্তু ঘটে এবং আমি আমি শুনেছি, আমি আপনাদেরকে অতীতেও বলেছি যে আমি খোদ নিউ ইয়র্ক শহরে দেখেছি বিভিন্ন জায়গায় একটা লন্ড্রি ম্যাটের ভেতরে রসুন ঝুলিয়ে রেখেছে, এবং তারা বলেছে এটা তাদের প্রোটেকশন, ডিমন থেকে প্রোটেকশন পাওয়ার জন্য তারা রেখেছে। এই ব্যাপারগুলো কিন্তু আসলেই আছে এবং মানুষ ভয় পায়। আর অবশ্যই অবশ্যই আমি এজ এ মুসলিম আমি বিশ্বাস করি জিন অবশ্যই আছে, এবং মরুভূমির জিনের ব্যাপারটা তো আসলেই অনেক অন্যরকম বলা আছে। যে আমি অনেক মুরব্বী, অনেক বুজুর্গ, অনেক আলেমদের কাছে শুনেছি যে যারা বয়স্ক জিন, যারা সিনিয়র জিন, তারা কিন্তু মরুভূমিতে বসবাস করে এবং সেখানকার আলাদা টাইপের একটা এক ধরনের জিন আছে এবং তারা ওখানে থাকে। তাদের মাঝে গুল হচ্ছে অনেকটা অন্যতম, তারা মরুভূমিতে গুল পছন্দ করে থাকতে এবং সেখানে মরুভূমির কবরস্থানগুলোতে গুল থাকে, এটার কাহিনী শুনেছি আমি। এছাড়াও আরো অনেক রকম ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, এই কারণে আমি জাস্ট একটু ব্যাখ্যা দিলাম আপনাদের। এখন চলে যাব এই একই রকমই একটা কাহিনীতে, যেটা যেটা আপনারা অনেকেই শুনতে চান। আপনারা অনেকেই বলেন যে ভাইয়া বিদেশের কাহিনী শুনতে চাই। একটা বিদেশের কাহিনী এসছে, একটা না অ্যাকচুয়ালি কয়েকটা এসছে, এর মাঝে একটা যে আমি শুরু করি যেটার নাম হচ্ছে আমাদের সাথে শেয়ার করছেন মেহমুদ। এবং মেহমুদ কিন্তু তিনি তার এই কাহিনীতে তার আর কিছু লেখেননি, তার আচ্ছা তার রেগুলেশন ফর্মে আচ্ছা যাই হোক, তিনি লিখেছেন তার নাম মেহমুদ এবং তার আঙ্কেলের কাছ থেকে তিনি কাহিনীটি শুনেছেন। তার আঙ্কেল ইউনাইটেড স্টেটসে থাকেন এবং তিনি অ্যারিজোনাতে থাকেন, এবং তিনি আজ থেকে 8 বছর আগে 2015 সালে তিনি একটি ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন এবং তিনি এই কাহিনীটি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি মাহমুদের কাহিনীতে, আমি আমার মতো করে শেয়ার করছি। তো 2015 সালে মাহমুদের আঙ্কেল অ্যারিজোনাতে থাকতেন এবং তিনি পেশায় একজন, তার একটা জব ছিল এবং তার কিছু বিজনেসও ছিল। যাই হোক, তার একটা বিশেষ প্রয়োজনে একদিন পার্শ্ববর্তী একটা সিটিতে যাওয়া লাগতো এবং এই সিটিতে যাওয়ার জন্য তাকে যেটা করতে হতো, তাকে হাইওয়ে নিতে হবে এবং হাইওয়েটা কিন্তু চলে গেছে কাইন্ড অফ ডেজার্টের ভেতর দিয়ে, মানে দুই পাশে মরুভূমি, মাঝখান দিয়ে চলে গেছে আপনার হাইওয়ে এবং বেশ বিস্তীর্ণ হাইওয়ে। আপনারা যদি দেখেন বেশ কিছু হাইওয়েজ আছে ওখানে, যেগুলো আপনার চলে গেছে পাহাড়ি এলাকা বা মরু এলাকা দিয়ে, সেই জায়গাগুলো দেখবেন যে দুই পাশে মরুভূমি, মাঝখান দিয়ে হাইওয়ে চলে গেছে এবং দূরে পাহাড় আছে কিছু, এবং মানে আমার কাছে বেশ লাগে, আমার কাছে বেশ লাগতো। তো অনেকের কাছেই, যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের কাছে বেশ লাগবে, বাট অ্যাডভেঞ্চারাস মনে হলেও কিন্তু জায়গাটা মোটেই অ্যাডভেঞ্চারাস নয়, কারণ যেমন আমি অ্যাজ এ বাইকার আই ফিল যে আমি এরকম খোলা একটা এনভায়রনমেন্ট দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি বেশ লাগছে, কিন্তু আপনি একবার ভাবেন যে ওই জায়গায় যদি আপনার ভেহিকেলটা কোনো কারণে নষ্ট হয়ে যায় মাঝখানে। বিদেশে যদিও অনেক সুবিধা আছে, আপনি AAA কল করতে পারেন, টো সার্ভিস কল করতে পারেন, বাট সব সময় কিন্তু এগুলো অ্যাভেলেবেল হয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বসে আছেন, ওয়েট করছেন, অনেক লং টাইম চলে যায় ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন সমস্যার অ্যারাইজ হয় ওখানে। যেমন একটা মুভি ছিল এটার উপরে, নাম হচ্ছে ব্রেকডাউন, আপনারা দেখে নিতে পারেন, বেশ আগের মুভি, 90s এর মুভি, বাট খুবই মানে সাসপেন্স ফুল অফ সাসপেন্স মুভি ব্রেকডাউন কার্ট রাসেলের দেখতে পারেন। যাই হোক, আমি চলে যাচ্ছি মেহমুদের আঙ্কেলের ঘটনায়। তিনি তার পার্শ্ববর্তী সিটিতে তার যেতে হবে, তার একটা খুবই ইম্পর্টেন্ট কাজ পড়েছে এবং তিনি ভাবলেন যে এই ডিস্টেন্সটা আমি চাইলেই ড্রাইভ করে চলে যেতে পারি, গ্রেহাউন্ডে যেতে পারি, বাস সার্ভিস আছে, বাট ইটস ওকে, আমি গাড়ি নিয়ে যাই। তো তিনি এই সিদ্ধান্ত নিলেন, গাড়ি নিয়ে যাবেন এবং তিনি রওনা দেওয়ার কথা চিন্তা করলেন যে আমি চলে যাই সন্ধ্যার দিকে, সন্ধ্যার দিকে আই স্টার্ট এবং আমি পৌঁছায় যাব মোটামুটি রাত একটা দুইটার মধ্যে পৌঁছায় যাব ডিস্টেন্সে। এই চিন্তা করে তিনি গাড়ি নিয়ে বের হলেন। যাই হোক, তার মতো তিনি মূল সিটি ক্রস করে একসময় হাইওয়েতে উঠে গেলেন এবং হাইওয়েতে উঠে চলছেন, বেশ লাগছে এবং চাঁদ উঠেছে আকাশে, মরুভূমি যেই অঞ্চল দিয়ে যাচ্ছেন সেখানে চাঁদের আলো পড়েছে, রাস্তা চিকচিক করছে চাঁদের আলোতে, বেশ লাগছে, খুব সুন্দর। এবং আমেরিকার মরুভূমিগুলো যেটা যে বেশ খানিকটা পরপর কিন্তু ঝোপ থাকে, বেশ ঝোপ আলো থাকে, কিছু ক্যাকটাস বা আলাদা এরকম গাছের কিছু ঝোপ থাকে, সেগুলো জেগে থাকে সেখানে। তো এগুলো দেখছেন তিনি, এগিয়ে যাচ্ছেন, তো বেশ লাগছে। তো একটা সময় তার কাছে মনে হলো যে তার রাস্তার পাশে বেশ অনেক দূর চলে এসেছেন, তিনি কিন্তু হি অ্যাবাউট ক্রসড মোর দেন লাইক 70 miles অলরেডি ফ্রম দ্য সিটি, প্রায় সিটি থেকে 70 miles মতো চলে আসছেন তিনি। সো এরকম সময় তিনি দেখলেন যে এটা রাস্তা থেকে বেশ খানিকটা দূরে, চাঁদের আলো যেহেতু পড়ছে সেখানে একটা অবয়ব দেখতে পাচ্ছেন মানুষের, এরকম তাকে রাইডের জন্য থামতে বলতেছে। সো তিনি আস্তে করে একটু স্লো করলেন, একবার ভাবলেন যে থামবেন কিনা, কারণ মানে মরুভূমির মাঝে এভাবে শান্ত মানুষ থামে না রাস্তাতে, কে এরকম হাত দেখাচ্ছে। আর তিনি কিন্তু কোনো গাড়ি দেখেন নাই পিছনে যে নষ্ট হয়ে আছে বা ইত্যাদি, এরকম কিছু দেখেন নাই তিনি। সো হি ওয়াজ কাইন্ড অফ ওয়ারিড যে এই মরুভূমির মাঝে নাকি এরকম হাত দেখাবে। তো তিনি তারপর কয়েকবার চিন্তা করতে করতে একসময় তার কাছাকাছি চলে আসছেন, তার হেডলাইটটা পড়লো, তিনি স্লো ডাউন করছিলেন আগে, এটা বলে দেয় যে একটা মহিলা, স্প্যানিশ মহিলা, প্রবাবলি মেক্সিকান অর সামথিং, দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে হাত দেখাচ্ছে এরকম। তো তিনি বেশ স্লো করলেন, করে তিনি কাছাকাছি এসে গাড়িটা সাইড করলেন রাস্তার পাশে, তিনি পুল ওভার করলেন, পুল ওভার করে তিনি জিজ্ঞেস করলেন যে কে পাসা, মানে কি ব্যাপার। হ্যাঁ, তো মহিলা তাকে বলতেছে যে নারা আমার মানে আমার আমার কিছু না, আমার রাইড লাগবে সামনে, আমার মানে স্প্যানিশ ভাষায় বলতেছে তাকে। তো উনি কিছু স্প্যানিশ বুঝতেন, তো তারপরও তিনি জিজ্ঞেস করলেন তাকে যে কোথায় যাবা তুমি। তো মহিলা ইংলিশেও বলতেছে, মানে তার স্প্যানিশ টান ইংলিশে বলতেছে যে আমি সামনে যাব, আমাকে একটু রাইড দিয়ে দাও। তো তিনি বলতেছেন যে তোমার গাড়ি কোথায়, কি হয়েছে তোমার, বলে আমার গাড়ি এখানে ব্রেকডাউন। বলতে কোথায়, আমি তো দেখলাম না কোনো গাড়ি এখানে, বলে আমি রেখে আসছি ওইদিকে ভিতরে, ওখানে একটা ই ছিল ওখানে রেখে আসছে গাড়ি। তো তিনি কিছুক্ষণ চিন্তা করলেন, তো তার কাছে একবার মনে হলো ব্যাপারটা অমানবিক, আমি যদি মহিলাকে এখানে রেখে যাই জিনিসটা খুব অমানবিক হয়ে যায়, মরুভূমির মধ্যে কতক্ষণ পর সে গাড়ি পাবে বা রাইড পাবে। মহিলাটা প্রায় 50 years অফ এইজ, এরকম 50 দিকে বয়স। তিনি ভাবছেন যে আমি যদি এখানে রেখে চলে যাই মহিলাটাকে, সে যদি একটা রাইড না পায় সে হয়তো একটা বিপদে পড়তে পারে, একটা সমস্যা পড়তে পারে। অনেক কিছু চিন্তা করে, আবার মরুভূমির মাঝে যে কুকুর আছে, হ্যাঁ মরুভূমির কুকুর, অনেক কিছু চিন্তা করে তিনি চিন্তা করলেন আচ্ছা আমি এক কাজ করি, নিয়ে নিই রাইড দিয়ে দিই সামনে। তো তিনি গেট খুললেন, বললেন তিনি গেট অন। তো মহিলাটা গাড়িতে উঠলো, এসে তো গাড়িতে ওঠার পর তিনি জাস্ট আবার ড্রাইভ শুরু করলেন, চলছেন চলছেন। তো চলতে চলতে এখন তিনি চলে আসছেন আরো কিন্তু মানে মোটামুটি শহর থেকে বেশ খানিকটা দূরে, প্রায় ইটস বিন অলরেডি লাইক মানে 120 miles অর সো, মানে 120 miles বা এর বেশি ক্রস করে ফেলছেন সিটি থেকে। নিয়ারেস্ট সিটি হচ্ছে আরো বেশ খানিকটা দূরে, আরো মানে প্রায় 100 miles দূরে হবে, এরকম একটা অবস্থা। তো এরকম একটা জায়গায় হঠাৎ করে তিনি দেখলেন যে সামনে বেশ কিছু ঝোপের মতো আছে, মানে রাস্তার পাশে কিছু এরকম ক্যাকটাস ইত্যাদি ইত্যাদি ঝোপের মতো জন্মে আছে। ওখানে মহিলা হঠাৎ করে তাকে বলতেছে স্টপ, জোরে বলছে স্টপ। তিনি ভয় পেয়ে গেছেন, তিনি ফার্স্টে মনে করছেন যে রাস্তার মধ্যে কিছু দেখছে নাকি, মানে অনেক সময় হয় মরুভূমির মাঝখানে জিনিসপত্র চলে আসে, কোনো একটা প্রাণী চলে আসে, সাপ চলে আসে বা এরকম কিছু চলে আসে, বা র্যাবিট টাইপের কোনো ই আছে এরকম চলে আসে। তিনি মানে তিনি বুঝতে পারেন, স্টপ শুনে তিনি একটু ভয় পেয়েছেন, তিনি ব্রেক স্ল্যাম করছেন, তো গাড়ি মোটামুটি থেমে গেছে, স্ক্রোল করে থেমে গেছে সামনে যে। তো তিনি বলতেছেন যে ওয়াই ডিড ইউ মেক মি স্টপ, আমাকে মানে এখানে থামাইলা কেন তুমি, মানে হোয়াটস রং। তো মহিলা বলতেছে যে আই নিড টু গেট ডাউন, আমি নেমে যাবো ওখান থেকে। তো বলছে তুমি নেমে যাবে কোথায় যাবা তুমি, এখানে রাত্রেবেলা নোবডি আউট দেয়ার, কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, এখানে তুমি নেমে কি করবা? মহিলা বলতেছে আই নিড টু গেট ডাউন। বলে সে মহিলা অলরেডি তার গেট খুলে নেমে গেছে গাড়ি থেকে। তো সেই মেহমুদের আঙ্কেল বলতেছে এই ওয়েট, মানে তুমি কোথায় যাচ্ছ? তাকে বলতে কোথায় যাচ্ছ, জানলা রোল ডাউন করে চিল্লাইতেছে উনি। তো দেখছে জানলা রোল ডাউন করছে, মরুভূমির বাতাস বাড়ি মারতেছে এসে, এবং রাতের বাতাসটা খুব সুন্দর, বেশ ঠান্ডা একটা বাতাস বাড়ি মারতেছে, নাইস ব্রিজ। তো দেখলো যে মহিলা কোনো কথা শুনল না, হেঁটে তিনি চলে গেলেন রাস্তার পাশ দিয়ে, ঢুকে ওই যে ঝোপগুলো ছিল উঁচু উঁচু দেখছে ওই দিকের ওই পাশে, ঝোপের ওই পাশে। তো তিনি একটু অবাক হইলেন যে ঘটনাটা কি, ঝোপের ওই পাশে চলে গেল, মানে মানে ওটস রং। তিনি একবার চিন্তা করলেন যে মহিলা কি পাগল নাকি কিছু, বা তা কি মানে আসলে মানে মানে কোন প্রয়োজন পড়ছে, মানে তাকে নামতে হবে কোনো সমস্যা। একবার ভাবলেন যে আমি কি চলে যাব, আচ্ছা দেখি। তিনি গেট খুলে নামলেন, নেমে একটু অস্বস্তিও ফিল করতেছিলেন, একলা ছিলেন তিনি। তো তিনি গেটটা আবার লাগাইলেন, লাগাই দিয়ে তিনি আস্তে করে হেঁটে, হেডলাইট কিন্তু অন, গাড়িতে হেডলাইট অন করে রাখছেন, তিনি হেঁটে হেঁটে গেলেন ঝোপের কাছে। একটু অস্বস্তি লাগতেছিল, এরকম এরকম মরু, পুরো ফাঁকা একটা ধুধু মরুভূমির মধ্যে। তো তিনি ঝোপটার কাছে গেলেন, যে দেখলেন না ঝোপের পাশে কিচ্ছু নাই, মানে খাঁকা করতেছে, মহিলা কোনো দিকেই নাই, মানে পুরা জায়গাটা খা খা করতেছে, কোনো নাই। তার শরীরটা একটা মানে ঝিম মেরে গেল, গুজবাম হয়ে গেল, তার পুরা গুজবাম হয়ে গেল। তিনি মানে ভয় পেয়েছেন, তিনি ভাবতেছেন মহিলার কই গেল, ডাইনে বামে তাকাচ্ছেন। তো তিনি দ্রুত আবার গাড়িতে ব্যাক করলেন, গাড়িতে ব্যাক করে এসে গাড়িতে উঠলেন, উঠে গাড়ি স্টার্ট দিলেন, জানলা রোল ই করে ফেললেন, মানে উঠায় ফেললেন জানলা, জানা দিয়ে তিনি তাড়াতাড়ি আবার চালান শুরু করলেন। কারণ তিনি চিন্তা করলেন যে এখন আমার দেখার সময় নেই, মহিলা কোথাও নাই, মানে এটা খুবই অ্যাবনর্মাল একটা জিনিস। তো উনি চলতেছেন, গাড়ি স্টার্ট দিয়ে সামনে যাচ্ছেন, বেশ খানিকটা চলে গেছেন। তো এই সময় তিনি দেখলেন যে চাঁদটা সামনে আকাশে মেঘে ঢেকে গেছে, অন্ধকার, মানে সামনের আকাশ অন্ধকার হয়ে গেছে, সামনের জায়গাটা দেখা যায়, এতক্ষণ যেমন বিস্তীর্ণ ভাবে দেখা যাচ্ছিল এখন ওই জায়গাটা বেশ ডার্ক হয়ে গেছে, জাস্ট হেডলাইটের আলোটা পড়তেছে সামনে, এরকম একটা অবস্থা। তার একটু ঝিমুনি লেগে গেছিল একা। হঠাৎ তিনি ওপাশ থেকে শুনল যে মহিলা বলতেছে পাশ থেকে, তার তার পাশে মানে মহিলা কণ্ঠ, সেই মহিলা কণ্ঠ, স্প্যানিক মহিলা, ইউর ফলিং এ স্লিপ, মানে এই কণ্ঠ শুনে তার তাড়াতাড়ি চোখ খুললেন তিনি। চোখ খুলে দেখেন যে মহিলা তার পাশে বসা, তার মানে সাথে সাথে তিনি কেঁপে উঠলেন, তার স্টিয়ারিং কেঁপে গেছে গাড়ির। তিনি দেখতেছে যে মহিলা এটা বসে তার পাশে বসা, এবং মহিলার ঠোঁটের মধ্যে ব্লাড, তার ঠোঁটে ব্লাড, আর হাতের মধ্যে একটা খরগোশ টাইপের কোন প্রাণী, যেটা মানে স্কিন পিলড অফ, স্কিন পিলড অফ, স্কিন নাই। হ্যাঁ, সে মুখের মধ্যে দিয়ে তার সামনে আবার একটা কামড় দিয়ে খেলো, তাকে বলতেছে যে গো স্ট্রেইট। মহিলা বলছে গো স্ট্রেইট, ড্রাইভ স্ট্রেইট। মানে তিনি থরথর করে কাঁপতেছেন, তিনি কিছু বলতে যাও বলতে পারতেছেন না। তো একবার তিনি শুধু ফিসফিস করে বলল যে ওয়ার ইউ কেম ফ্রম, মহিলা কোনো উত্তর দিল না, খ্যাক 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 করে হাসলো, জাস্ট হাসলো, এবং সে কামড়ায় কামড়ায় সেই প্রাণীটাকে খাচ্ছে। তো উনি এতটাই ভয় পাইছে, তার কাছে একবার মনে হচ্ছে যে উনি গাড়ির থেকে লাফ দিয়ে পড়বে কি করবে, মানে আসলে সেন্স পাইতেছে না, মানে হি ওয়াজ জাস্ট লুজিং ইট। একবার ভাবছিল যে তিনি কি ব্রেক করে তিনি দৌড় দিয়ে বের হয়ে যাবে নাকি গাড়ি থেকে, ওইটা না করে তিনি দোয়া পড়তেছে, স্টিয়ারিং এ বসে আছে, শক্ত করে স্টিয়ারিং ধরে মনে দোয়া পড়তেছে, তিনি বিড়বিড় করে দোয়া পড়েন। তিনি যে খুব একটা পায়াস মানুষ তা না, তিনি যে খুব একটা প্র্যাকটিসিং মানুষ তাও না, তিনি যতবার দোয়া পড়তেছেন ওই মহিলা খ্যাক 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 করে হাসতেছে। তিনি ওই হাসিটা এত ভয়ঙ্কর বলার মতো না, তিনি মানে মানে ই করতে পারতেছে না। তো মহিলাটা তাকে এক পর্যায়ে অনেক দূর আসার পর বলতেছে যে তুমি খুব সাহসী একটা লোক, স্প্যানিং ভাষায় বলতেছে যে তুমি খুব সাহসী একটা মানুষ, এই জন্য তোমাকে কিছু করলাম না। তাই বলে তাকে বলতেছে জানলাটা নামাও, সে ভয়ে মাহমুদের আঙ্কেল মহিলার সাথে জানলাটা নামাই দিল। জানলা নামানোর সাথে সাথে দেখলো মহিলা জানলা দিয়ে ফুরুত করে বের হয়ে গেল, জানলা দিয়ে মহিলা জানলা দিয়ে ফুরুত করে যে বের হলো, ইটস লাইক একটা পাখি যদি বের হয়ে যায় খুব ফাস্ট, সেরকম মহিলাটা জানলা দিয়ে ফুরুত করে বের হয়ে গেল এবং ডানা মেলে দিল বাইরে। মানে ইট ওয়াজ সো স্কেরি, উনি দেখলেন যে মহিলাটা ফুরুত করে বের হয়ে ডানা মেলে দিল এবং নাই হয়ে গেল কোথাও। প্রচন্ড রকমের ভয় পেয়েছেন তিনি, তিনি থরথর করে কাঁপতে কাঁপতে এবং দোয়া পড়তে পড়তে তিনি ফুল স্পিডে, মানে তিনি অ্যাক্সেলারেটর পুরো দাবায় দিলেন, পুরো গ্যাস দাবায় দিলেন, এবং দাবায় দিয়ে তিনি যে নিয়ারেস্ট যে সিটিটা পেলেন যেখানে লাইট জ্বলতেছে, সেখানে তিনি দেখলেন একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা ইটস লাইক এ রোড সাইড রেস্টুরেন্ট। হ্যাঁ, মানে ওটা ট্রেলার হাউস টাইপের, ওরকম ট্রেলার রেস্টুরেন্ট আর কি, ট্রেলার রেস্টুরেন্ট মানো, কোনো মতে গাড়ি নিয়ে সেটা পার্কিং লটে তিনি বাজিন করলেন, এবং বাজিন করে কোনো মতে গাড়ি থামায় তিনি নেমে গেলেন। এবং তার কাছে বারবার মনে হচ্ছে তার গাড়িতে মনে হয় ব্লাড পড়ে আছে। তিনি মানে হাফ ঝাপ করতে করতে তিনি হেঁটে যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন আই নিড সাম ওয়াটার, আইস ওয়াটার, আইস ওয়াটার। তো তারা সেই ওয়েটার তাকে পানি দিল, বললো যে ওয়াট হ্যাপেন্ড। তো বলতেছে যে আমি এখান থেকে আসতেছিলাম, এরকম এরকম ঘটছে। ওয়েটার বলছে, ওয়েটার বলছে ইয়া আই নো দ্যাট দিস রোড ইজ নট গুড, ইটস হান্টেড। বলতেছে এই রাস্তাটা হন্টেড, এই রাস্তাতে সমস্যা আছে। তো বলতেছে যে মানে আমি এরকম একটা মহিলাকে দেখছি এরকম। তো সেই ওয়েটার বলতেছে যে অনেকেই এরকম দেখে, মেনি আদার পিপল সিজ দিস ওম্যান হু বাদার্স দেম, ওয়েল পিপল বিলিভ দ্যাটস এ ডেমন। তো তারা বলতেছে যে এই মহিলাকে অনেকেই দেখে, এবং মানুষ বিশেষ করে এটা ডিমন, এবং মেনি সেজ দ্যাট শি ইজ আ আনহোলি স্পিরিট। তো অনেকে বলে যে এটা একটা মানে অপবিত্র আত্মা। তো এই জিনিসটা তিনি শুনে থরথর করে কাঁপলেন, অনেকক্ষণ ভয় পেলেন তিনি। তো তিনি বললেন যে মানুষকে কিছু করে না, বলে কি হ্যাঁ অনেক অ্যাক্সিডেন্ট করে এখান দিয়ে আসার সময়, মেনি অনেকগুলো কার এক হয় এখানে, মানুষ এগুলো দেখছে, অনেকে বলছে, অনেকের মুখ দিয়ে শোনা গেছে এরকম জিনিসপত্র দেখছে। শুধু এইটা না, মানুষ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখে রাস্তাটায় হাইওয়েতে রাতের বেলা। সো রাতে কিন্তু এখানে খুব একটা ড্রাইভ করে না। তুমি কি গাড়ি দেখছো? সে বলছে না আমি আসলে রাতের বেলা আমি গাড়ি দেখিনি। তো বলতেছে যে এটা খুব বিখ্যাত রাস্তা, রাস্তাটা খুব বিখ্যাত, কিন্তু এই রাস্তাটা কিন্তু এই বদনামগুলো আছে। এই রাস্তা এক সময় ছিল একটা বাইসাইকেল রুট, তারপর এটা হাইওয়ে হয়েছে। সো এনিওয়েজ, সো দ্যাটস হোয়াট ইট ইজ। তো এই রাস্তাটা নিয়ে যখন বলে তখন মানে উনি শুনে, স্ত্রী শুনে বেশ ভয় পায়, আর উনি তখন ডিসাইড করে যে রাতের বেলা আর কখনো রাস্তায় আসবে না। সো মাহমুদের আঙ্কেলের এটা ছিল একটা হেক্টিক এক্সপিরিয়েন্স, ওই ওই রাস্তার উপরে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। তো এটাই মরুভূমি সম্বন্ধে যেটা বললাম, এই এই ছিল হচ্ছে মাহমুদের কাহিনী। তো এখন আপনাদেরকে আরেকটা কাহিনী বলবো, যে কাহিনীটা আমাদের সাথে শেয়ার করেছেন কাঞ্চন খাগড়াছড়ি থেকে, এবং এটি তার ছদ্মনাম, তিনি তার আসল নামটা শেয়ার করতে চাচ্ছেন না। তা আমি কাঞ্চন নামেই তার কাহিনীটা শেয়ার করব। 2005 সালে ঘটে কাঞ্চনের সাথে ঘটনাটা, এবং কাঞ্চন তখন HSC ছাত্র, মানে মানে তিনি কলেজে পড়েন। ওই সময় কাঞ্চনের সাথে তাদের এলাকার প্রতিবেশী একটা মেয়ের বেশ ভালো সম্পর্ক হয়, তারা ভালো বন্ধু হয়ে ওঠে, এবং তাদের মাঝে প্রণয় গঠিত একটা সম্পর্ক তৈরি হয়। তো সেই সময়কার ভালোবাসা বা প্রেম বেশ গাঢ়ভাবে বসে যায়, তারা বেশ ভালো বন্ধু হয়ে ওঠে, তাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকে, এবং একজন আরেকজনকে ছাড়া অনেক কিছু বুঝতো না, বেশ ভালো সময় কাটাতো একসাথে। তো কমিউনিটির মধ্যে যদি একটু কঠিন ছিল ব্যাপারটা, তাদের দেখা হওয়া, কথা হওয়া, বাট তারপরও তারা ম্যানেজ করে নিত। তো এরকম সময় কাটতে থাকে, তারা নিজেরা ডিসিশন নেয় কাঞ্চন যে পরবর্তীতে যখন ইউনিভার্সিটি শেষ হবে তাদের দুইজন একসাথে, তারা চিন্তা করে যে শহরে গিয়ে পড়াশোনা করবে এবং তারপরে তারা বিয়ে করবে, এটা তাদের একটা মানে চিন্তা ভাবনা থাকে। তো এমনই সময় যখন প্রায় তাদের HSC পরীক্ষা সময় চলে আসে, এরকম একটা সময় কাঞ্চনকে একদিন তার বান্ধবী জানায় যে তার কিছু অসুস্থতা দেখা দিয়েছে শারীরিক, এবং যে কারণে এখানকার লোকাল চিকিৎসক বা ডাক্তারের সাথে পরামর্শ করে লাভ হচ্ছে না, তাকে তার ফ্যামিলি ঢাকায় নিয়ে যাবে চিকিৎসার জন্য। যাই হোক, তাকে ঢাকায় নিয়ে যায় এক সময়, এবং ঢাকার থেকে যখন তাকে চিকিৎসা করে আনে, তার টেস্ট এন্ড এভরিথিং করে যখন ব্যাক করে আসে তারা, তখন অনেকদিন কাঞ্চনের সাথে হঠাৎ তার বান্ধবীর যোগাযোগ বন্ধ হয়ে যায়, এবং খুবই কঠিন একটা ব্যাপার। এবং তখন আসলে মোবাইল নেটওয়ার্ক ছিল না ওখানে, এবং কাঞ্চন খুবই মানে মানে তখন যেহেতু মোবাইল নাই এবং যোগাযোগটা এত সহজ না, অনেক চেষ্টা করেও সে মানে ই করতে পারে না। তারপরে সে খবর পায় তাদের পরিচিত একজনের মাধ্যমে বা তার বান্ধবীর পরিচিত বান্ধবীর মাধ্যমে যে তার বান্ধবী খুবই অসুস্থ, এবং তার খুব বাজে একটা অসুখ ধরা পড়েছে, এবং সেটার চিকিৎসা তারা করার চেষ্টা করছে, বাট খুব এক্সপেন্সিভ, হয়তো সম্ভব হবে না তার চিকিৎসাটা কমপ্লিট করা। তো কাঞ্চন তো মারাত্মক ভেঙে পড়ে, তার মন খুবই খারাপ, সে মানে সবকিছু ছেড়ে দেয়, তার মানে সবকিছু মানে তার মন টন খুবই খারাপ, তার মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না, সে অনেক চেষ্টা করে খবর নেয়ার ইত্যাদি ইত্যাদি। তারপরে সে মানে জানতে পারে যে তার বান্ধবীর ক্যান্সার হয়েছে, এবং তাকে হয়তো সে নাও বাঁচতে পারে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এরকম স্ট্রাগলিং এর মাধ্যমে বেশ অনেকটা সময় যায় এবং কাঞ্চন আসলে তার পড়াশোনায় খুব খারাপ করে ফেলে। সে HSC তে আসলে অকৃতকার্য হয়, পরীক্ষা সে পাস করতে পারে না এবং এর মাধ্যমে এর মধ্যে বেশ কিছুদিন পরে তার বান্ধবী আরো অসুস্থ হয়ে পড়ে, ডিটোরিয়েশন হয় তার শারীরিক কন্ডিশন এবং এক সময় সে মারা যায়। তো এটা ছিল কাঞ্চনের জন্য বেশ বড় একটা শক, যার এই বান্ধবীর মারা যাওয়া বা তার প্রেমিকার মারা যাওয়া, সে আসলে ব্যাপারটা ঠিক মতো নিতে পারছিল না, প্রচন্ড বিমর্ষ হয়ে পড়ে। আসলে সে মানে মানে কোনো কিছুই তার জন্য মানে আর কি কাজ করছিল না যখন সে খবরটা পায় যে বান্ধবী মারা গেছে এবং তার পুরো কমিউনিটির মধ্যে ব্যাপারটা জানে এবং সবাই সেখানে তাদের সেই অনুষ্ঠানে যাচ্ছে, শেষকৃত্যের যে ব্যাপার স্যাপার ঘটছে। কাঞ্চন আসলে কিছু মেনে নিতে পারছে না, সে তার মনে হচ্ছে সে কোনোভাবে সে নিজের প্রাণটা দিয়ে দেয়, এরকম তার মনে হতে থাকে। যাই হোক, সে শোনে যেই তারা যে কমিউনিটি ছিল যে তাকে দাহ করা হবে এবং তাকে সেভাবে তাদের যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা হয়েছে এবং তারপরে দাহ হবে এবং যথাসময় তার দাহ হয় এবং সেই দাহটা শোনার পরে দাহটা যখন হচ্ছে তখন সে যখন শোনে সে আসলে নিতে পারছিল না ব্যাপারটা। তো ওই সময় কাঞ্চন বেশ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে বেশ ইনটক্সিকেটেড হয়ে সে আসলে ঘুমিয়ে পড়ে, মানে সে মানে আসলে নিতে পারছিল না ব্যাপারটা, এই জন্য সে ঘুমিয়ে পড়ে এবং তার ঘুম যখন ভাঙে তখন মানে মধ্যরাতের পর, মানে মধ্যরাত চলে গেছে মানে রাত 2-3 বাজে এরকম একটা সময় তার ঘুম ভাঙে, প্রচন্ড রকমের হেডেক মাথায়, যেহেতু সে ইনটক্সিকেটেড হয়েছিল, ইনটক্সিকেশনের জন্য তার মাথা প্রচন্ড রকম ধরেছিল। তো ঘুম ভেঙে সে সবকিছু মানে কেমন যেন তার কাছে লাগতে থাকে, কারণ অন্ধকার ঘর, মানে তার বাসায় তো আসলে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তার বাসায় খুব বেশি যে জানতো তাদের সম্পর্ক সম্বন্ধে সবাই তা না এবং কাঞ্চনের মা বাবাও যে খুব একটা পছন্দ করতো মেয়েটাকে তা না, কারণ পারিবারিক দিক দিয়ে খুব একটা মিল ছিল না কাঞ্চনের বাবা মার সাথে, সেই তার বান্ধবীর বাবা মার খুব একটা মিল ছিল না, তাদের মধ্যে আবার কমিউনিটির কিছু ব্যাপার আছে। যাই হোক, তো কাঞ্চন তার ঘরে যখন তার ঘুম ভাঙে তার মাথা প্রচন্ড রকমের ধরে আছে এবং অন্ধকার ঘরের ভেতরে, তো তার কাছে বিতৃষ্ণা লাগে, তার কাছে মনে হয় যে তার বেঁচে থাকার মানে হয় না। সে আস্তে আস্তে মানে তার বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে যায়, সে তো বের হয়ে সে বাইরে আসে, উঠোনে আসে, তাদের উঠোনে এসে দেখে যে আকাশে চাঁদ আছে এবং রাত্রি অন্ধকার কিন্তু আকাশে চাঁদ আছে এবং সে সেই অবস্থায় হাঁটা দেয়। তা কাঞ্চনের উদ্দেশ্য হচ্ছে যে সে হেঁটে তার সেই প্রেমিকার যে সেখানে তাকে যেখানে দাহ করা হয়েছে, যেখানে ক্রিমেট করা হয়েছে সেই জায়গাটাতে সে যাবে। তো কাঞ্চন হাঁটতে থাকে এবং তার মানে 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 এলোমেলো ভাবে হাঁটে, তার হাঁটাটাও খুব মানে খুব সাবলীল ছিল না, তার চোখ দিয়ে পানি গড়াচ্ছে, সে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যেতে যেতে সে এক সময় সেই যে জায়গায় চলে আসে যেখানে তাকে ক্রিমেট করা হয়েছে। তো জায়গাটা ছিল একটা খোলা জায়গার মতো এবং খোলা জায়গা বলতে চারিপাশে একটা মানে ই দেওয়া আর কি, মানে একটা বেড়ার মতো দিয়ে আটকানো জায়গাটা, মানে খুব যে মানে দেয়াল করা এরকম না, একটা বেড়ার মতো দিয়ে আটকানো ছিল এবং ওই মাঝখানটাতে ওখানে ক্রিমেট করা এবং অনেককেই ওখানেই দাহ করা হয় আর কি ওই জায়গাটাতে। এবং সেখানে নাকি একটা ই ছিল যে দাহ করার পরদিন তাদের আত্মীয় স্বজনরা এসে দেখত জায়গাটাকে, দেখে তারা নাকি ওখান থেকে অনেকে তার ভস্ম কালেক্ট করে নদীতে দিয়ে দিত, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল আর কি। যাই হোক, কাঞ্চন মানে ওই জায়গাটায় যায়, গিয়ে ওই রাস্তা দিয়ে যখন হেঁটে ঢুকতেছে তখনই তার কেমন যেন বুকটা মোচড় দিয়ে ওঠে এবং সে হাঁটতে 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 সেই যে ক্রিমেটিং এর জায়গাটায় যায় এবং ভর্ষর কিছু অংশ সে দেখছে যে ওই জায়গাটা মানে ই হয়ে আছে, মানে মানে পড়ে আছে, এই জায়গাটাতে ছাই টাই কিছু পড়ে আছে এরকম একটা অবস্থা। তো সে আসলে নিতে পারে না, তার কেমন যেন লাগতে থাকে, মানে সে খুব খারাপ ফিল করে, মানে বলার মতো না। তো সে হেঁটে হেঁটে আরো কাছে আসে, তো সে যখন নাকি সেই যে কাছে আসছে মানে একদম কাছে এসে দাঁড়াইছে, সে চিন্তা করতে থাকে যে সে যদি কথা বলতে পারত, একটু এরকম চিন্তা করতেছে সে। এর মাঝে তার চোখে একটা জিনিস পড়ে যে মনে হচ্ছে যে ওই যে ছাই আছে ওখানে, ওই ছাইয়ের অংশ কিছু সাদা সাদা ছোপ ছোপ মনে হচ্ছে অনেকটা চাঁদের আলোতে সে দেখতে পাচ্ছে, মনে হচ্ছে ছোপ ছোপ চলে গেছে একটা মানে সোজা একটা জায়গায় ধরে এখানে রাস্তার মতো। তো কাঞ্চন ওইটা দেখে চিন্তা করে যে এখান দিয়ে কে গেছে, তার কাছে দেখে অনেকটা মনে হচ্ছে যে একটা পায়ের ছাপের মতো, এগুলো মানে পা ফেললে মানুষ যদি যায়, কেউ ছাই মানে পায়ে লাগে সেখান থেকে যদি যায় সেরকম ভাবে তার কাছে লাগতেছে জিনিসটা, ছাই পায়ের মধ্যে লাগছে, সেই ছায়ের দাগ দিয়ে জায়গাটা দিয়ে গেছে। তো সে ওই অনুযায়ী ওই দিক দিয়ে হেঁটে হেঁটে সামনে যায় দেখার জন্য এই জিনিসটা কি, কে আসছে এখানে, কে হেঁটে গেছে। তো হেঁটে যে সে দেখে যে সামনে দুই পাশে উঁচু উঁচু গাছ আছে কিছু, এবং গাছের ওই জায়গাটা ছায়া পড়ছে। আর ডান দিকে হেঁটে যে দেখে যে একটা বড় গাছ ছিল ওইখানে, এবং সেই গাছটা ওখানে পাহাড়ি আম গাছ, মানে বেশ বড় একটা পাহাড়ি আম গাছ, বেশ পুরনো, এবং সেটার উপরে চাঁদের আলো পড়ে বেশ চমকাচ্ছে, মানে আলোটা ওদিকে বেশ ভালো মতনই পড়তেছে এবং গাছের পাতা ঝিরঝির করতেছে। তো কাঞ্চন দেখে যে ওই যে ছায়ের দাগটা গেছে ফুটপ্রিন্টের মতো, সেটা গাছের কাছে চলে গেছে। তো কাঞ্চন হেঁটে হেঁটে সেই জায়গাটার কাছে চলে আসে দেখার জন্য যে কি ব্যাপার। তার কাছে জিনিসটা উদ্ভট লাগতেছে, এরকম আসলে সে দেখে নাই, সে এরকম এর আগে আসলে কাঞ্চন এরকম ক্রিমেশনও বা ক্রিমেটিং গ্রাউন্ডেও সে যেত না, তার কাছে খারাপ লাগত। তো সে যখন কাছে গেছে একদম গাছের কাছে দিয়ে দেখতেছে, হঠাৎ করে তার কাছে যেন কেমন একটা অনুভূতি হওয়া শুরু হলো। অনুভূতিটা একটু অন্যরকম, মানে তার কাছে মনে হচ্ছে যে তার সাথে কেউ এখানে আছে আশেপাশে এরকম। তো খুবই মানে অন্যরকম লাগা শুরু করলো তার কাছে, মানে সে একটা ডিফারেন্ট ফিল পাওয়া শুরু করলো, তার মনে হচ্ছে সে একা না, ওখানে আরো কেউ দাঁড়িয়ে আছে। তো এখন কিন্তু তার মধ্যে তার যে দুঃখ থেকে একটা কিউরিয়াসিটি আর ভয় একসাথে একটা ডিফারেন্ট অনুভূতি কাজ করতেছে। হঠাৎ করে সে বেশ কর্কশ কণ্ঠে বিড়ালের একটা বিড়ালের কর্কশ কণ্ঠ শুনলো কাঞ্চন, এবং কেমন জানি একটা বিড়ালের কর্কশ কণ্ঠ, ম্যাও করে ওঠে যেরকম বিড়াল সেরকম। সে তাকিয়ে দেখে যে আম গাছটার যে ডালটা আছে নিচের ডালটাই বেশ মোটা, সেটার উপর বেশ বড় রঙের একটা বিড়াল বসা, এবং বিড়ালটা কালো রঙের বিড়াল, এবং এই যে গাছের সাথে মিশে আছে, মানে কালো গাছটা অন্ধকার, তো মানে পাতার উপর আলো পড়ছে, গাছের ডালটা কালো এবং সেইখানে কালো রঙের একটা বিড়াল মিশে আছে, বোঝা যাচ্ছে না। তো বিড়ালটা ম্যাও করে উঠলো তাকে দেখে, ডাকলো দুইবার তিনবার, এবং সে এক সেকেন্ডে দেখলো বিড়ালের চোখ দুটো চমকে উঠলো, মানে জ্বলে উঠলো বিড়ালের চোখ দুটো। তো কেন জানি মানে মানে কাঞ্চনের সারা শরীর একটা গুজবাম্প হয়ে গেল, সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। সে আসলে মানে বুঝতে পারলো না, বিড়ালটাকে তার কাছে জাস্ট বিড়াল মনে হলো না, গাছের উপর বসা। তারপরে যে এক সেকেন্ডের মধ্যে দেখলো বিড়ালটা শেপ শিফট করলো, মানে তার তার যে শেপটা চেঞ্জ হয়ে গেল অন্ধকারের মধ্যে, এবং মনে হলো যে একটা নারী মূর্তি যদি বসে থাকে গাছের উপরে, গাছের ডালের উপর বসে থাকে পা ঝুলিয়ে, সেরকম একটা নারী মূর্তি। এবং চাঁদের আলোতে স্পষ্ট সে দেখলো যে নারী মূর্তি চুলের উপরে আলো পড়ছে, এবং সে বুঝতে পারছে চুলের আলো, চুল চুল যে নারীর চুল সেটা, এবং সেখান থেকে এক ধরনের একটা ঘ্রাণ আসছে, যে ঘ্রাণটা মানে এক ধরনের চুলে তেল দিত, সেই মানে এক ধরনের ইউজ করে তেলের মতো আর কি, সেটার সেটার ঘ্রাণ, এবং মানে এই ঘ্রাণের সাথে সে পরিচিত, কাঞ্চন পরিচিত, এবং চুলটা দেখলো, এবং চাঁদের আলোতে তার মনে হলো যে ওই গাছের ডালে তার যে প্রেমিকা সে বসে আছে, এবং সে হাসির শব্দ শুনলো, খিলখিল শব্দ, এবং তাকে বলল যে কাঞ্চন তুমি আসছ, মানে তাদের একটা ভাষা আছে, সেই ভাষায় বলছে কাঞ্চন তুমি আসছ, এবং কাঞ্চনের সারা শরীরে রোম দাঁড়ায় গেল। কাঞ্চন কেন জানি এটাকে স্বাভাবিক ভাবে নিতে পারলো না, সে শুনতে পাইছে কিন্তু তার প্রেমিকার কণ্ঠ, এবং গাছের উপর সে বুঝতে পারতেছে তার প্রেমিকা বসা। সে মানে জিনিসটাকে স্বাভাবিক ভাবে নিতে পারেনি, তার সারা শরীরে একটা গুজবাম্প হয়েছে, সে ওই জায়গায় ঢলে পড়ে গেল। যাই হোক, কাঞ্চনের আর কিছু মনে নাই। কাঞ্চনকে পরদিন ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ওই ওখানকার কিছু মানুষ যারা কাজ করে তারা পাইছে, এবং তারা বাইরে আনছে, এবং সেই মেয়ের ফ্যামিলিও তাকে ডিটেক্ট করছে, ওখানে তারা আসছিল তারা ডিটেক্ট করছে। কাঞ্চনকে তারপর বাসায় নিয়ে যায়, এবং তার বাবা মা, এবং তার গায়ে আকাশ পাতাল তখন চর, এবং তার সেই মানে জ্বর নামতেছে না, কঠিন অবস্থা। তো তারা তখন তাদের যে ওখানকার যে তাদের পাহাড়ি যে আছে, তাদের যে নিজস্ব বৈদ্য আছে তাকে ডেকে নিয়ে আসে। তো তিনি এসে তাকে বলে যে ছেলের বাতাস লাগছে, বাতাস লাগছে, চিকিৎসা করতে হবে। তো তারা তিনি কিছু মানে জিনিস বলেন যে যেগুলো এনে দিতে কাঞ্চনের বাবাকে। তো কাঞ্চনের বাবা সেগুলো নিয়ে আসেন, এনে সেই যে বৈদ্য তিনি রাতের বেলা সেই বৈদ্য রাতের বেলা তিনি বসেন তার আসনে বসেন, কাঞ্চনের বাবাকে বলেন যে একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে, সেটা নিয়ে আসতে হবে এখানে। তো সেটা নিয়ে আসে, তো সেই জিনিসটা নিয়ে কাঞ্চনের বাবা যায় সেখানে। তো ওই কাঞ্চনের বাবাকে বলে, ওই বৈদ্য বলে দেয় যে আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে কিন্তু সাথে রাখবেন, তাকে এখানে আনবেন না, এখান থেকে আমি এটার ব্যবস্থা করব। কি হয়েছে তার, সে কোনো একটা বাতাস লাগছে এবং বাতাসটা খুব খারাপ ভাবে লাগছে, কোনো একটা বাজে লগ্নের মধ্যে সে ছিল, যে লগ্নে কোনো একটা কিছু হচ্ছিল, একটা ট্রান্সফার হচ্ছিল, সেই জায়গার মধ্যে আপনার ছেলে পড়ছে। তো সেই বৈদ্য এইভাবে বলে তাকে, মানে কবিরাজ আর কি, বৈদ্য বা কবিরাজ যেটাই বলেন, তারা চিকিৎসাও করে আবার এই ধরনের চিকিৎসাও দেয় মানুষকে। তো যাই হোক, কাঞ্চনের বাবা সে নাকি মানে তার একটা স্যাক্রিফাইস নিয়ে, একটা প্রাণী স্যাক্রিফাইস করার জন্য তারা করে, সেটা নিয়ে ওখানে যায়। তো বৈদ্যর সাথে বসে, তো বৈদ্য তিনি যেখানে বসে তার চিকিৎসা করেন, তার নিজস্ব যেই মানে কুড়ে ঘর বা গাছের নিচে কুড়ে ঘরের মতো আছে যেখানে, তো সেখানে তিনি বসে তার মতো ধ্যান করতে থাকেন। তো রাত হয়, মানে যেই তার যে একটা তার নাকি একটা টাইম আছে, মানে যেই টাইমে তিনি মানে এই কাজটা করবেন সেই সময় হয়ে আসে। তো সেই সময় হয়ে আসার পরে তখন বলে যে কাঞ্চনের বাবাকে বলে যে আপনি ওইটা দেন যেটা আপনি স্যাক্রিফাইস করবেন, একটা প্রাণী। যাই হোক, তিনি সেটা দেয়। তো নেওয়ার পরে বৈদ্যর ঘরের ভেতর নিয়ে যায় এবং তারপর তিনি শুনেন সেখানে বৈদ্য কথা বলতেছেন, মন্ত্র পড়তেছেন এবং তার শব্দ হচ্ছে সেখানে। তো হঠাৎ করে তিনি কাঞ্চনের বাবা নাকি বুঝতে পারেন যে সেখানে কোনো নারী মূর্তির আবির্ভাব হয়েছে বৈদ্যর সেই কুটিরের কাছে, এবং তিনি বুঝতে পারছেন বৈদ্য তার সাথে কথা বলতেছে এবং তাদের ভাষায় কিছু কিছু শব্দ তিনি স্পষ্টতার কানে আসতেছে যে না যাবে না সে, হ্যাঁ মানে এরকম এরকম ব্যাপার। যাই হোক, অনেকটা এক্সোসিজমের মতো একটা ব্যাপার হয় এখান থেকে। এবং বৈদ্য এক সময় তিনি বেরিয়ে আসেন, বেরিয়ে এসে বলেন যে আপনার ছেলেকে ছাড়া যেতে বাধ্য করছি, ওখানে থাকবেন আপনার ছেলের কাছে। তো ওই সময়টা যেটা হচ্ছিল, কাঞ্চনদের বাসায় নাকি একটা ব্যাপার ঘটছে, কাঞ্চনদের বাসায় নাকি কাঞ্চন শুয়েছিল এবং তার জ্বর অনেক, কাঞ্চন নাকি হঠাৎ শুনে যে তার ঠিক মাথার কাছে, মানে সে তার যে ঘরটা ছিল, তাদের ঘরটা ছিল টিনের ঘর, এবং তার মাথার কাছে হঠাৎ করে নাকি এরকম শব্দ হয় এবং সে শব্দ তো সে বুঝতে পারে যে তার মাথার কাছে কেউ একজন এসে আছড়াচ্ছে টিনের মধ্যে, এবং তাকে তার ঠিক সেই প্রেমিকার কণ্ঠে বলতেছে যে আমাকে তাড়ায় দিলি, আমাকে তুই রাখলি না, তুই আমাকে তাড়ায় দিলি, তুই আমাকে তাড়ায় দিলি, তোর সাথে থাকতে দিলি না। তো কাঞ্চন নাকি মানে মানে খুব ছটফট করে উঠে ই করতে, তো কাঞ্চনের মা তখন তাকে চেপে ধরে এবং ওই বৈদ্য তাকে একটা জিনিস দিছিল সেটা তার শরীরে চেপে ধরে। যাই হোক, এইভাবে করে নাকি কাঞ্চনকে দমায় রাখা হয়, সে নাকি একদম ছটফট করতেছিল। আর ওইদিকে বৈদ্য যখন ওখান থেকে সে তার সাথে এক্সোসিজম করে ওই পাশে বসে ছাড়া দেয় এবং তাকে বলে কাঞ্চনের বাবাকে যে আপনার ছেলের থেকে ওইটাকে সরাই দিছি আপনার এই স্যাক্রিফাইসের মাধ্যমে, কিন্তু আপনার ছেলে যেন ভুলেও কখনো ওই জায়গাটাতে না যায় যেখানে সে অতীতে গেছিল, এবং আরো কিছু জায়গায় তার সে যেহেতু তার সাথে ভালো সম্পর্ক ছিল ওই মেয়ের, সেই জায়গাগুলোতে যে যে জায়গায় তারা বসত যেত, ওই জায়গাগুলো তার জন্য একটা দুর্বল জায়গা, ওই জায়গাগুলো জানি সে মানে এড়ায় চলো, ওখানে যেতে দিবেন না আপনার ছেলেকে। তো কাঞ্চনের বাবা এগুলো শুনে আসে এবং বৈদ্য বলে যে আমি আপনার ছেলেকে কালকে এসে আরেকবার ঝেড়ে দিব দিনের বেলা, মানে আরেকবার দেখে দিব। তো দিনের বেলায় আসে, তো কাঞ্চনকে ওষুধ দেয় ঝাড়ে, তো বলে যে কাঞ্চনকে জিজ্ঞেস করে কি ছিল, কাঞ্চন নাকি বলে যে কালকে ও আসছিল। তখন বৈদ্য তাকে বুঝায় যে তোমাকে কোনো উপকার করতে এখন আর তোমার কাছে আসবে না, তুমি একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছো, তুমি ওই জিনিসটা ভুলে যাও, সে তোমার সাথে আর কিছু হবে না, ওটা নাই। তো যাই হোক, কাঞ্চন তারপরও মনে অনেক কষ্ট থাকে, সে নাকি দিনে দিনে একটু সুস্থ হয়ে হয়ে একসময় মানসিকভাবেও অনেক সুস্থ ফিল করা শুরু করে। তবে কাঞ্চনের সাথে একবার একটা ঘটনা ঘটছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। তো সেইটা কাঞ্চন এখনো সে ভয় পায়। সে রাতের বেলা মোটরসাইকেল নিয়ে আসতেছিল, তো মোটরসাইকেল নিয়ে আসতেছিল এমন একটা জায়গা দিয়ে সে আসতেছিল যে জায়গাটা মানে ওইখানে ওই ওই বাঘটাতে ওখানে সে আর তার বান্ধবী অনেক বসে গল্প করছে। তো সে নাকি যখন নাকি ওই বাঘটার কাছে চলে আসে তখন যে খুব বেশি রাত তা না, রাত 8:30-9 মানে এর বেশি টাইমের পরে এমনিও সে থাকতো না। ওখান দিয়ে যখন যাচ্ছে তখন নাকি হঠাৎ করে তার মোটরসাইকেলের হেডলাইটটা পিট করে থেমে যায়, ফার্স্টে নিভে যায়, দেন তার স্টার্টটা বন্ধ হয়ে যায় ওই জায়গায় এসে। তো কাঞ্চন নাকি অনেকবার সেলফ দেয় স্টার্ট করার জন্য, তার মোটরসাইকেল স্টার্ট হয় না। তো সে বাইকটাকে রাস্তার পাশে থামায় কিক মারতেছে যখন, তখন নাকি সে তার থেকে বেশ খানিকটা দূরে রাস্তার ওই পাশে তার সেই প্রেমিকাকে দেখতে পায় দাঁড়ায় আছে। এবং সে দেখে মানে চেহারাটা ঠিক মতো বুঝতে পারে না, সে একটা শাড়ি পরা সে দেখতে পারে এবং সে বুঝতে পারে যে এটা চেহারা স্পষ্ট না হলেও এটা তার সেই প্রেমিকা, এটা সে বুঝতে পারে। তো কাঞ্চন খুবই ভয় পায়, কারণ ইন দিস ইন দ্য মিন টাইম এতদিন হয়ে গেছে, তার মনের ভিতরে অনেক পরিবর্তন হয়েছে, তার সেই আগের ফিলটা আর এখন ওইভাবে নাই। সে বেশ ভয় পায় দেখে এবং সে ভয় পায় এবং সে দ্রুত মোটরসাইকেল স্টার্ট দেওয়ার চেষ্টা করে, মোটরসাইকেল স্টার্ট দেওয়ার চেষ্টা করে। তো যখন বারবার সে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছিল এবং সে দেখতেছে যে তার দূরে ওই তার প্রেমিকা দাঁড়ায় আছে, সে অনেকবার চেষ্টা করতেছিল, তার মোটরসাইকেল স্টার্ট হচ্ছিল না। তো বেশ কয়েকবার ট্রাই করার পর এর মধ্যে পেছন থেকে আরেকটা মোটরসাইকেল আসে। তো ওই মোটরসাইকেলের আলো যখন এসে পড়ছে তখন নাকি তার মোটরসাইকেল মানে কিক দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে যায় এবং তার লাইটও জ্বলে উঠে আর সামনে তখন আর কিছু দেখে না। তো কাঞ্চন খুব দ্রুতই ওই মোটরসাইকেলের পিছনে পিছনে টেনে বাসায় চলে আসে। তো কাঞ্চন বলছে যে সে স্ট্রংলি বিশ্বাস করে যে এইটা মানে হতে পারে তার সেই প্রেমিকার আত্মা। আবার সে মনে করে যে এটা এমনও সম্ভাবনা আছে যে এটা কোনো দুষ্ট জিনিস, কোনো খারাপ জিনিস, যেটাকে অনেকে ভূত বলে, অনেকে জিন বলে। এটা কাঞ্চনের বিশ্বাস, কাঞ্চন মনে করে এটাও হতে পারে, এটা তার প্রেমিকার আত্মা নাও হতে পারে, কারণ তার প্রেমিকার আত্মা কখনো এইভাবে তার সাথে থাকতে চাইতো না বা সামথিং লাইক দ্যাট। তো যাই হোক, এটা কাঞ্চন মনে করে যে এটা কোনো দুষ্ট কোনো কিছু হতে পারে যে তার প্রেমিকার আত্মার মতো তার কাছে আসে বা তাকে ভয় দেখায়। যাই হোক, এই ছিল কাঞ্চনের কাহিনী, যেটা সে ছদ্মনামে শেয়ার করেছে, তার আসল নামটা শেয়ার করতে চায় না। তো আমি আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম, চেষ্টা করলাম আমার মতো করে শেয়ার করতে। আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর আপনাদের যার যার কাছে কাহিনী আছে দয়া করে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদের কাছে কাহিনী পাঠানোর ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দেবেন আপনার কাহিনী, আপনারা জানিয়ে দেবেন অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের মতামত, আপনারা কি চান, কোনটা শুনতে পছন্দ করেন। যেমন অনেকেই লেখেন যে গ্রাম বাংলার কাহিনী শুনতে চাই, অনেকেই লেখেন যে বিদেশের কাহিনী শুনতে চাই। আপনাদের দুই ধরনের মতামতই আছে, আমরা চেষ্টা করি দুই ধরনের কাহিনী রাখার জন্য এবং আমরা চেষ্টা করে যাব আপনারা যদি কাহিনী শেয়ার করেন আমরা সেই কাহিনীটা আপনাদের শেয়ার করতে পারব। তো আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, যারা বিদেশে থাকেন অবশ্যই অবশ্যই বিদেশের কাহিনী আমাদের কাছে পাঠিয়ে দেবেন। অনেকেই লেখেন তারা ইউরোপ আমেরিকার কাহিনী শুনতে চান, ইউরোপ আমেরিকায় যারা আছেন যারা কাহিনী পাঠান আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা যেমন করে আপনাদের গ্রাম বাংলার কাহিনীগুলো পাঠান, আপনারা কিন্তু বিদেশে থাকলেও আপনাদের গ্রাম বাংলার কাহিনী আমাদের সাথে শেয়ার করেন। যেরকম ভাবে আপনারা সেই কাহিনীগুলো শেয়ার করেন আমরা আশা করব যে আপনারা বিদেশের কাহিনীও সংগ্রহ করে আমাদের কাছে শেয়ার করবেন। আমি নিজে আমার পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাই, আমি যেসব ফোরাম গ্রুপের মেম্বার বা আমি চেষ্টা করি বিভিন্ন রকমের গ্রুপের মেম্বার আমি আছি, বিভিন্ন রাইটার্স গ্রুপেরও মেম্বারের সাথে আমি আছি, সেখানে আমি চেষ্টা করি তাদের সাথে কথা বলে তাদের মাঝে যদি কেউ তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চায় সেটাও আমি নেওয়ার চেষ্টা করি। আমি আমার বন্ধু বান্ধব যারা বিদেশে আছে অনেকের কাছে রিকোয়েস্ট করি এবং তাদের কাছ থেকে কাহিনী সংগ্রহ করার চেষ্টা করি, তাদের পরিচিত মানুষের কাছ থেকে কাহিনী সংগ্রহ করার চেষ্টা করি। তো এইভাবেই আমার চেষ্টা আমি সবসময় চালিয়ে যাই এবং আমরা আশা করব শ্রোতা হিসাবে আপনারাও এভাবে আমাদের জন্য কাহিনী কালেক্ট করার চেষ্টা করবেন। অদ্ভুতুরের শ্রোতারা অদ্ভুতুরের শুনবেন এবং অদ্ভুতুরের কাহিনী শেয়ার করবেন, এটাই অদ্ভুতুরের নিয়ম। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে চলে যেতে হবে। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ঈদ স্পেশাল এপিসোডে, কারণ তখন ঈদ চলে আসবে। তো ঈদ স্পেশাল এপিসোডের জন্য আপনারা কাহিনী পাঠিয়ে দিন, আর আপনাদেরকে শুভকামনা জানিয়ে ঈদ স্পেশাল এপিসোডে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।